It's gonna be Tewashi Seminar Part 4 by Shamsun Nupur on 31st March 2017.
ডাক্তার দিয়েছে মানে ওষুধটা খেলে কাজ হবে, হবে কি হবে না আমাদের জানার প্রয়োজন আছে? কোথা থেকে আসছে ওষুধটা, কে তৈরি করেছে, কি কি উপাদান দিয়ে তৈরি করেছে জানার দরকার আছে? ভগবানের যে শ্লোক আচার্যরা দিয়েছেন, আমরা জানি বা না জানি, অর্থ জানি বা না জানি, কিন্তু মন্ত্রটা উচ্চারণ করলে আমাদেরই পরম কল্যাণ হবে। এগুলি সব ভগবানের প্রণাম মন্ত্র, ভগবানের স্তুতি মন্ত্রগুলি সবাই একবার পড়ি। মন্ত্র মানে কি? মন্ত্র কথার অর্থ কি? যা কীর্তনের মাধ্যমে আমাদের মনকে উদ্ধার করতে পারে, ত্রাণ করতে পারে। মন ত্রায়াতে ইতি মন্ত্র, যা মনকে ত্রাণ করে অর্থাৎ উদ্ধার করে। মন আবার উদ্ধার হতে হয় নাকি? মন তো বদ্ধ হয়ে আছে, জড় বিষয়ের চিন্তায় মগ্ন। যদি আমরা কৃষ্ণের চিন্তা করি, মনটা শুদ্ধ হবে, মনের উদ্ধার হবে। আর মনটাই মানুষের বন্ধনের কারণ, আর মনটাই মানুষের মুক্তিরও কারণ। বিষয়ের প্রতি মনের তন্ময়তাই জগতের বন্ধনের কারণ, আর কৃষ্ণের প্রতি মনের তন্ময়তাই জগতের বন্ধন থেকে মুক্তিরও কারণ। তাহলে এই মনটাকে আগে স্বাস্থ্য করা উচিত। কেন? মনটাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবান কৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন, শুধু কঠিন নয়, কি শব্দ উচ্চারণ করেছেন? আমার পক্ষে মন নিয়ন্ত্রণ করা অসম্ভব। কঠিন হলে তো সেটাও করা যায়, কিন্তু অসম্ভব মানে করা যাবে না, অসম্ভব। ভগবান কৃষ্ণ বলছে ঠিক আছে, অসংশয়ম মন কৃষ্ণ, অসংশয়ম মহাবাহ মন দুর্নিগ্রহম চলম। তুমি ঠিক বলেছ অর্জুন, ভগবান কৃষ্ণ সায় দিয়েছেন, তুমি যে বলছো মনকে নিগ্রহ করা অসম্ভব, কঠিন, কি সত্য, কিন্তু অভ্যাসে না তো কহন্তি বৈরাগ্য না চ গৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকেও নিয়ন্ত্রণ করা যায়। তো সেইটা হচ্ছে অভ্যাস এবং বৈরাগ্য। আর মন্ত্র জপ করার মাধ্যমে আমরা মনকে একাগ্র করতে পারি। আর মনটা কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের রাজা, সমস্ত ইন্দ্রিয়ের লিডার। আপনি কিছু করবেন, সংকল্প করলেন, একটা কাজ করবেন, একটা বিল্ডিং তৈরি করবেন বা কি খাবেন, আগে কে চিন্তা করছে? মনে আগে প্ল্যান করে ফেলছে কিভাবে খাবো বা কিভাবে বিল্ডিংটা তৈরি করবো, কিভাবে কাজ করব, সব কিছু ভালো হোক আর মন্দ হোক কে চিন্তা করছে? ওই তারপরে আর কে আসছে? মনের পরে কে আসছে? বুদ্ধি দিয়ে বিচার করছে, তারপরে কে আসছে? অহংকার তো পরে, অহংকার আলাদা আছে। মনের পরে আর কে আসছে? বুদ্ধি দিয়ে বিচার করে সঙ্গে সঙ্গে কি করছে? ইন্দ্রিয়কে ফাটিয়ে দিচ্ছে, বুদ্ধি ইন্দ্রিয়, ও হাত তুমি এইভাবে করো, মন চিন্তা করে নিল, এবার হাত তুমি এইভাবে করো, পা তুমি এইভাবে করো, মুখ তুমি এইভাবে করো, ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে, কান তুমি এইভাবে করো, ইন্দ্রিয়গুলিকে লাগিয়ে দিল কাজে। আমাদের প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে কাকে? মনকে। আর মনকে কি করে নিয়ন্ত্রণ করবো? অভ্যাস বৈরাগ্য মন্ত্রের মাধ্যমে মাথা চলে। আর মনকে লাগাতে হবে, ভগবান কি বলেছেন? মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি ভগবান কি বলেছেন গীতাতে? ভগবান দুবার একটা কথা বলেছেন, মনকে তুমি কিভাবে কাজে লাগাবে? ভগবান বলেছেন আমার চিন্তা করো। কোথায় বলেছেন? কোথায়, কোন শ্লোকে বলেছেন? নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে বলেছেন, আর কোথায় বলেছেন? অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান বলছে একই কথা, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। মদ ভক্ত মানে কি, মদের ভক্ত? কিন্তু কেউ যদি বলে মদ মানে, ভগবান বলছে মদের ভক্ত হও, মদ ভক্ত। এখানে বাংলাদেশে অনেক মদের ভক্ত পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়। লাইন ধরে ধরে পাঁঠা কাটে, আর মদ না হলে ওগুলি হজম হবে না পাঁঠাগুলি। যশোরেশ্বরী একটা কালী মন্দির আছে শ্যামনগরে, ওখানে ব্রাহ্মণরা, গোসাই ব্রাহ্মণরা পূজা করতেন, আর কালী পূজার সময় সব মানত করতো। আমি যদি, আমার যদি পুত্র সন্তান হয় বা আমার চাকরি হয়, এই পাঁঠা দেবো, পাঁঠা মায়ের কাছে প্রার্থনা করে। আর ওই যে বাড়ির ওখানে যে কালী বলি দেবে, পাঁঠা কালীর কাছে বলি দেবে। আর গোসাই একটু ভালো ছিল, রেগে মেগে বলছে তোরা এইগুলি পাঠা বলে দিচ্ছিস, তোরা অন্য কিছু বলতে কেন, বাতাসে জুটে না, মাকে পাশে মানসিক করতে পারিস না, তোরা পাঠা বলে দিতে যাচ্ছিস, এখানে অন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে পারিস না, ফলমূল নিয়ে এসে মাকে দিতে পারিস না, মা তোর পাঠা খাওয়ার জন্য এসছে, আর যত পাঠা বলে দিচ্ছে সব আমাদের ঘরে চলে আসছে। মানে ব্রাহ্মণ ছেলে বাড়ির ছেলে মেয়েগুলি উৎপাত করে, তাই বলছে সব পাঠাগুলি আমাদের ঘরে চলে আসছে। এইভাবে কখনো মানত করবে না, ভালো ব্রাহ্মণ ছিল হয়তো, সেই জন্য বলেছে। ওরা তো আরেকবার জন্ম হবে, ওরা কালী কাছে বলি পেল আরেকবার জন্ম হবে। তো যদি মনুষ্য রূপে জন্ম হয় তাহলে কি পাঁঠার মতোই আচরণ করবে, কেন পাঁঠা তো ছিল না, আত্মাটা তো চলে আসছে, শুদ্ধ হয়নি, শুদ্ধ করা যা উচিত, মনকে এই জন্য শুদ্ধ হচ্ছে। আমরা মরে গেলে তিনটে জিনিস যায়, কোনটা কি কে, মন বুদ্ধি এবং অহংকার, এই তিনটে জিনিস আমাদের সাথে থাকে। পঞ্চবতীর দেহ পড়ে থাকবে আর মন বুদ্ধি অহংকার সাথে থাকবে। তা মন বুদ্ধি অহংকার যদি আমরা শুদ্ধ না করব, তাহলে আত্মাকে ভগবানের কাছে আত্মা কখনো যেতে পারবে না ফিরে, ওই মন বুদ্ধির অহংকারের টানে এই জগতে থাকবে। ওই মন বুদ্ধি অহংকার যেমন করেছে, যেমন মন নিয়েছিল, যেমন বুদ্ধি নিয়েছিল, যেমন অহংকার নিয়েছিল, সেই রকম একটা দেহ প্রাপ্ত হবে, মৃত্যুর সময় সেটা পরীক্ষা হবে। সাধন করো, ভজন করো, মরতে যান, শেষের দিনে পরিচয় হবে। সারা জীবন কি, সারা বছর কেমন ভাবে পড়াশোনা করেছি, পরীক্ষা পরীক্ষা হলে গিয়ে সেটা প্রমাণ হয়ে যাবে কেমন পড়াশোনা করেছি। আর সারা জীবন ভজন সাধন করেছি না ফাঁকি দিয়েছি, মৃত্যুর সময় পরীক্ষা দিতে হবে সবাইকে। আমি কি ভগবানের স্মরণ করে দেহটা ছাড়তে পারছি, না আরো জড়জাগতিক বিষয়ে আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়েছি, সেটা দেখতে হবে। এই জন্য আমাদেরকে মনকে নিয়োজিত করার জন্যই ভগবদ গীতা একটা শ্লোক আছে, কি জানো, মনরেব, একটা সুন্দর শ্লোক আছে, যবুদ্ধে পরতস্তু স ইদম বুদ্ধ পরবুদ্ধ, যবুদ্ধে পরশেষ, মনের থেকে ইন্দ্রিয়ের থেকে, ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ান্নাহ ইন্দ্রিয়ানি পরান্নাহর ইন্দ্রিয়েভ্য পরম মন মনসস্তু পরাবুদ্ধের যো বুদ্ধে পরতস্তু স, সমস্ত ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ, দশটা ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, তাই না, একাদশ ইন্দ্রিয় বলা হয় মনকে। ইন্দ্রিয়ানি পরান্নাহ ইন্দ্রিয়েভ্য পরম মন, ইন্দ্রিয়গুলির শ্রেষ্ঠ হচ্ছে মন, মনসস্তু পরাবুদ্ধের, মনের থেকে আরো শ্রেষ্ঠ হচ্ছে বুদ্ধি, যবুদ্ধে পরতস্তু স, আর বুদ্ধির থেকে যে শ্রেষ্ঠ সে হচ্ছে আত্মা। তা আত্মাকে উদ্ধার করতে গেলে মন বুদ্ধি এগুলি শুদ্ধ করতে হবে। আমার শ্লোকগুলি খুব কঠিন লাগছে না তো নাকি? উচ্চারণ করতে পারছিলেন সকালে? কঠিন লাগছে? আমি তো উচ্চারণ করেই যাচ্ছিলাম। আচ্ছা, একবার আমি বলবো এক একটা শ্লোক, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? শুনে নেবেন, প্রথমে উচ্চারণটা শুনে নেন। প্রাত প্রবোধিত বিষ্ণু ঋষিকেশে ন যত্ত্বয়া যত যত করয়সি শান্তত করোমি তবাগ্যয়া। সমুদ্র বাসনে দেবী পর্বত স্থান মন্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম পাদ স্পর্শং খমস্বমে। শব্দগুলি কঠিন লাগছে? অর্ধেক করে বলবো। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ জরু যদুবর পরিষদ সেই দর্ভিরসন্ন ধর্মম। স্থিরচর বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম। মুখস্থ যদি না করতে পারেন তাহলে প্রতিদিন একবার করে পড়ে যাবেন, প্রতিদিন সকাল করে একবার পড়ে যাবেন। কিছুদিন পড়ার পর দেখবেন আপনার থেকে সব মুখস্থ হয়ে গেছে, আপনার অজান্তেই মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন সকালে যদি একবার করে পড়েন কমপক্ষে সব মন্ত্রগুলি দেখবেন এক মাসের মধ্যেই দেখবেন সব মুখস্থ হয়ে গেছে, নিজে ধীরে ধীরে পড়বেন। ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। বিপ্রাস বিপন্নব জগ্রীবংশ সমিন্দতে বিষ্ণুর যত করমম পদম। শোষাবদভ্র করুন ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়ন ব্রুহম বিজৃম্ভন। উত্থায় বিশ্ব বিজয়ায় সান বিষাদম মধ্ব গিরাত্মনয়তাদ পুরুষ পুরাণ। দেব প্রপন্নার্তি হর প্রসাদম কুরু কেশবম। অবলোকন দানেন ভূয় মাম পরয়াচ্যুতঃ। জয় জয় কৃপাময় জগতের নাম সর্ব জগতের কর শুভ দৃষ্টি পান। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রী গুরু তেজ নিদ্রাম কৃপাময়। ঘুম থেকে এটে ভগবান মন্দিরে প্রবেশ করে গুরুদেবের চরণে স্পর্শ করে এই প্রার্থনা করতে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রীগুরু তেজ নিদ্রাম কৃপাময়, হে গুরুদেব আপনি কৃপা করে উঠুন, তেজ নিদ্রাম কৃপা, হে কৃপাময় গুরুদেব আপনি কৃপা করে জাগ্রত হন। উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর যোগ নিদ্রাম তেজ প্রভ, শুভ দৃষ্টি প্রদানেন ত্রৈলোক্য মঙ্গলম কুরু। আচ্ছা, উচ্ছিষ্ট জাহ্নবেশ্বর যোগ নিদ্রাং তেজ প্রভ, নাম্ন হট্টে দিব্য নামম সুশ্রদ্ধাতম বিতরসি, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রা মহাপ্রভু, শুভ দৃষ্টি প্রদানেন ত্রৈলোক্য মঙ্গলম কুরু। তেজ নিদ্রা জগন্নাথ শ্রী বলদেব উত্তিষ্ঠ চ, জগত মাতর চ সুভদ্রে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শুভদে, কাদের জাগরণ মন্ত্র বলছি বুঝতে পারছেন? গুরুদেবের পরে আমরা নিত্যানন্দ প্রভুকে জাগালাম, নিত্যানন্দ প্রভুর পরে মহাপ্রভুকে, মহাপ্রভুর পরে জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে জাগানোর মন্ত্র। এবার রাধাকৃষ্ণের দেখুন, ঈশ্বর শ্রী হরে কৃষ্ণ দেবকী নন্দন প্রভ, নিদ্রা মঞ্চ জগন্নাথ প্রভাত সময় ভবে, গো গোপ গোকুলানন্দ যশোদানন্দ বর্ধন, উত্তিষ্ঠ রাধা সার্ধম প্রাতরাশি জগৎপতে, সবাই তো ব্রাহ্মণ হতে চান বৈষ্ণব হতে চান, তো একটু তো পরিশ্রম করতেই হবে, একটু জ্ঞান আহরণ তো করতেই হবে। শূদ্রদের মানে ওরা অজ্ঞানে আনছে, পদ্মভূত পায়ের কোন জ্ঞান আছে? পাকে কে পরিচালনা করে? মস্তিষ্ক, সমস্ত ইন্দ্রিয়গুলি মস্তিষ্ক পরিচালনা করে, পা যদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করবে তো কি হবে? অন্ধ অন্ধাতি কুপম, একটা অন্ধ যদি আরেক অন্ধকে পথ প্রদর্শন করে দুজনে কোথায় উঠবে? দুজনেই গর্তে পড়বে। পা একটা একেবারে অন্ধ, অত কোনো চোখ নেই জ্ঞান নেই, ওকে চোখ পরিচালনা করছে, মন পরিচালনা করছে, কোথায় পা দিব কোথায় দিব না, তারপরে পাটা যাচ্ছে, ওর কোনো নিজের ক্ষমতা নেই যাওয়ার। তো শূদ্রদের কোনো জ্ঞান নেই, রাজ্য পরিচালিত হওয়া উচিত ব্রাহ্মণদের দ্বারা। আগেরকার রাজন্যবর্গরা ব্রাহ্মণদের মন্ত্রিমণ্ডল করে রাখতেন, তারাদের উপদেশ অনুসারে রাজ্য পরিচালনা করতেন। এখন হয়েছে কি, শূদ্রদের দ্বারা রাজা পরিচালনা করতে পারছেন, শূদ্ররা নির্বাচন করবে কে রাজা হবে। আগে ব্রাহ্মণরা নির্বাচন করতেন কে রাজা হবে, যদি রাজা যদি ভুল করতেন এমনকি ব্রাহ্মণরা তাকে প্রচন্ড সাজা দিতেন, ভুল করলে এমনকি তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন। কিন্তু রাজাদের ক্ষমতা ছিল না ব্রাহ্মণদের মৃত্যুদণ্ড দেওয়া, বারবার অত্যাচার করছিল। মহারাজ বেন, নাভাগের পুত্র বেন, ব্রাহ্মণরা অভিশাপ দিয়ে বেনকে মেরে দিলেন, তখন দেখছেন আরো ভুল হয়ে গেছে। বেনকে রাজা, তাও রাজার ভয়ে চোর ডাকাত গুন্ডা বদমাইশি ছিল না, তখন কি করলেন, অন্য কোথা থেকে শূদ্র পরিবার থেকে তো আর ক্ষত্রিয় নিয়ে আসা যায় না, রাজ পরিবার শেষ হয়ে যাবে, তখন বেনকে মন্থন করলেন। বেনের মহারাজ বেনের সদযুগল মন্থন করে একটা হচ্ছে একজন মানুষের সৃষ্টি হলো, কিন্তু সে দেখলেন যে কালো এবং ভয়ঙ্কর আকৃতি, তাকে দিয়ে রাজ্য শাসন করবেন। তাকে বললো তুমি নিষাদ ব্যাড টাইপের, তুমি বনে যাও, তপস্যা করে যাও, বনে যেয়ে বাস করো। তারপর দক্ষিণ বাহু মন্থন করে পিতু মহারাজের সৃষ্টি হয়, এবং বাম বাহু মন্থন করে ওরসি ওরসি সৃষ্টি হয়, এবং ভগবান ব্রহ্মার নির্দেশে তারপর আবার ওরসি আর পিতু মহারাজের বিবাহ হয়। তারা লক্ষ্মী দেবীর অংশ ওরসি, আর পিতু মহারাজ হচ্ছে নারায়ণের অংশ। তো ব্রাহ্মণরা পারেন এটা, রাজ্য পালন করার দরকার হলে কোন রাজাকে মেরেও ফেলতে পারেন, আবার কোন রাজাকে আবার তৈরি করতেও পারেন। ভগবানকে প্রার্থনা করে সে বেনের বাহু মন্থন করে আবার, কিন্তু বেন খুব অত্যাচারী রাজা ছিল, খুব ভয়ানক রাক্ষসের মতো, কিন্তু নাভাগের পুত্র, তার বাবা ছিল ভালো লোক, ভালো রাজা ছিল, এই জন্য তার বাহু মন্থন করে, তার উরুদয় মন্থন করে যখন যাকে হলো নিষাদ, সব পাপ গুলি বেরিয়ে গেল তার শরীর থেকে, তারপর বাহু মন্থন করে পিতু মহারাজ এবং ওরসি জন্ম গ্রহণ করলেন। যদি ডাক্তাররা রোগীরা নির্বাচন করে ডাক্তার কি হবে, তাহলে কি হবে, ডাক্তার কারা নির্বাচন করে, কে ডাক্তার হবে, অন্য একজন বড় ডাক্তার স্কলার কলেজের ইউনিভার্সিটির, তিনি নির্বাচন করেন কে ডাক্তার হবে, তিনি সার্টিফিকেট দেন। কিন্তু রোগীরা সবাই মিলে যদি নির্বাচন করে আমাদের মধ্যে থেকে কেউ একজন ডাক্তার হবে, কি হবে, তাহলে রোগীটাই মারা যায়। আর যদি আরোহীরা সিলেক্ট করে নির্বাচন করে যে কে তাদের মধ্যে পাইলট হবে, অনেক বিমানে যাত্রী আছে না, বলে আমাদের মধ্যে থেকে ওরা সবাই মিলে ভোট দিয়ে একজনকে পাইলট তৈরি করলো, কি হবে, আকাশে ওঠার আগেই। কেন, অন্য একজন পাইলট সে দেখবে বা স্কুল থেকে পাশ করে, পাইলট পাশ করে ট্রেনিং নিয়ে তাকে পাইলটের সার্টিফিকেট দিবে, যে কেউ পাইলট হবে, ভোট দিয়ে পাইলট হয় না, ভোট দিয়ে ডাক্তার বানানো যায় না, রোগীরা ভোট দিয়ে ডাক্তার বানায়, আরোহীরা ভোট দিয়ে পাইলট বানায়, আর ব্রাহ্মণরা ঠিক করবে কে রাজা হবে। কিন্তু এখন বর্তমানে কারা হচ্ছে, শূদ্ররা ভোট দিয়ে রাজা বানাচ্ছে, মানে অনেকগুলি গাধা মিলে একজন গাধাকে নির্বাচন করছে, তুমি আমাদের নেতা, এটা বাস্তব কথা। যাদের রাজ্য পরিচালনার কোনো জ্ঞান নেই তাদেরকে রাজাকে নির্বাচন করছে, কিন্তু যারা সমাজের ভোট দেওয়ার অধিকার সবাই নেই, শুদ্ধদের ভোট দেওয়ার অধিকার নেই, কিন্তু গণতন্ত্রের মাধ্যমে সবাই 500 টাকা ভোটের আগে 500 টাকা দিন, 10 কিলো গম দিয়ে আসুন, ভোটটা আপনার ব্যাংকে পড়ে যাবে, তাই নাকি, শুদ্ধরা ভোট দিচ্ছে, বিচার বুদ্ধি করে ভোট দিচ্ছে, আমাকে দিচ্ছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ব্যাস ভোট দিয়ে দাও, রাজ্য রসাতলে যাবে না কোথায় যাবে সেটা দেখার দরকার নেই। কিন্তু আগের সবচেয়ে সমাজের বুদ্ধিমান শ্রেণী, এখন বর্তমানে যারা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর, তারাই মিলে যদি যারা ভোট দিতেন যে সমাজের কে নেতা হতে পারে, তাহলে ঠিক ছিল। সবাই যে লেখাপড়া যায় না, যে কোনো হিতাহিত জ্ঞান নেই, রাজ্যের কোনো পরিচালনার জ্ঞান নেই, তাদেরকে তাদের নির্বাচন করতে দেওয়া হয়েছে, তোমরা আমাদেরকে ভোট দাও, কাকে ভোট দিচ্ছে, এটা গুন্ডা বদমাইশ এ ধরনের কিছুকে ভোট দিচ্ছে যে কন্ট্রোল করতে পারে সবাই, সত্যিকারে যে রাজ্য পরিচালনার জ্ঞান আছে এমন ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। প্রভুপাদ এই জন্য বলছে কয়েকজন অনেকগুলি গাধা মিলে একজন গাধাকে নির্বাচন করছে যে তুমি আমাদের নেতা। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ পরমেশ্বর, উত্তিষ্ঠ কমলাকান্ত। त्रैलोक्यं मंगलं कुरु। शीघ्र परमानंद प्रेमानंद फल प्रद ब्रजानंद प्रदानंद सेवायं मां नियोजय। नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। पृथ्वीतया धृता लोका देवी तां विष्णुना धृता च धारय वाम नित्यं पवित्रं चासनां कुरु। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पे च वकीर्णे च हुं फट् स्वाहा। नाहं विप्र न च नरपतिर्नापि वैश्य न शूद्रः नाहं वर्णी न च गृहपतिर्न वनस्थ जतिर्वा किन्तु प्रद्वन् निखिल परमानन्द पूर्णमिताब्धे गोपी भक्त पद कमलय दास दासानुदास इति गंधपुष्पे ओम जयध्वनि मंत्र मत स्वाहा। सर्ववाद मई घंटे देव देव सवल्लभे तां विना नैव सर्वेषां शुभं भवति शोभने। আপনার রাত্রে কিছুক্ষণ পড়বেন, তবে কটা শ্লোক মুখস্থ করতে পারেন কালকে দেখা যাবে। আর একটু প্র্যাকটিস করবেন, যেটা আসমানটা চব্বিশটা আসমান দেখিয়ে দেওয়া হলো ওটা হাফ মিনিটের ব্যাপার, ওটা কালকে পরীক্ষা দিতে হবে। আজকে রাত্রে একটু প্র্যাকটিস করে নেবেন আসমান কাপ নিয়ে। সবাই তো আসমান কাপ আনেননি, তো কি করে ফেলেন? আগে কেউ করেছেন চব্বিশটা আসমান? এখানে কেউ আছেন? আপনি করেছেন? একজন মাতাজি বলছেন করেছেন আসমান চব্বিশটা। আমি যেভাবে বললাম ওগুলো কি কঠিন বলে মনে হচ্ছে আপনাদের? একটু অভ্যাস করলে, একটু প্র্যাকটিস করলে, একটু পড়লে একটা স্কুলে পরীক্ষার আগে একজন মৌলবী তাবিজ বিক্রি করছেন। তাবিজ নিলে সবাই পাস করে যাবে, পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সবাই কিনছে। একদম লাইন ধরে যত স্কুলের ছাত্রছাত্রীরা ছিল সবাই লাইন ধরে তাবিজ কিনছে, তাবিজ নিলেই পরীক্ষায় পাশ করে যাবে। একজন বলছে বাহ তো ভালো জিনিস, পড়াশোনা করতে হবে না, তাবিজ নিলেই পরীক্ষায় পাশ। একদম দুষ্টু প্রকৃতির একটা ছেলে ছিল, বলছে দেখি তো খুলে তাবিজের মধ্যে কি আছে, কিরকম তাবিজ করা আছে। তখন ওই তাবিজের মুখটা খুলে ওর মধ্যে যে কাগজটা থাকে মন্ত্রটা পড়ছে, মন্ত্রের মধ্যে লেখা আছে পড়িলে পাস না পড়িলে ফেল। যদি এসে দেখা আমি ফেল করলাম কি করে, আপনার থেকে তাবিজ নিয়েছি, ওই তুমি পড়ো নি, দেখে তাবিজের লেখা আছে পড়িলে পাস না পড়িলে ফেল। তাহলে যদি না পড়ি তাহলে পারবো না, পড়লে সবাই পারবো, সবকিছু আসমনও করতে পারবো, মন্ত্রগুলি সবই মুখস্থ করতে পারবো, আর সবাই ভগবানের পূজা করতে পারবো। ভগবান অপরচুনিটি সবাইকে দিয়েছেন, এখন আমরা কতটা প্রচেষ্টা করব তার উপর নির্ভর করছে। ২২ নম্বর, এতে গন্ধপুষ্পে ওং হুং 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 নম মহাশঙ্খায় স্বাহা, এটা শঙ্খ পূজা করতে হয় ভগবানের পূজা করার আগে। ঘণ্টা পূজা হয়ে গেল, ঘণ্টা স্তুতি হয়ে গেল, শঙ্খ পূজা এবং শঙ্খ স্তুতি। গর্ভ দেবারি নারী নাম বিলয়ন্তে সহস্রধা, তবনাদেন পাতালে পাঞ্চজন্য নমস্তুতে, শ্রীমান নবদ্বীপে দিনেত্রম দ্বিভুজম গুরুম। বরাভয় প্রদম শান্তম স্মরে তন্নাম পূর্বকম, নবদ্বীপ ধামের গুরুদেবের ধ্যান আর গুরুদেবের স্তুতি, এটা আছে গুরুদেবের পরম গুরুদেবের স্তুতি আর পড়ব। গুরুদেবের স্তুতি আছে, আপনারা সবাই হয়তো জানেন, সাক্ষাৎ রিত্যেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভাবপতে বসদ্ধি হিন্দু প্রভর্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রী চরণং, যস্য প্রসাদাত ভগবত প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি দয়ানস্তস্য যশস্তি সন্নম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী বিগ্রহারাধন নিত্য নানা সিংহার তন্মন দিঞ্জনাদ যুক্তস্য ভক্তাংশ নিজঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এটা হচ্ছে গুরুদেবের স্তুতি, এই তিনটে বললে যথেষ্ট। আর এটা হচ্ছে পরম গুরুদেবের জন্য আপনারা বলতে পারেন, যখন পূজা করবেন ষোড়শ উপাচারে তখন। সবাই বইগুলি দেখতে পাচ্ছেন, অন্ধকার হয়ে গেছে না? এবার পরম গুরুদেবের স্তুতি পড়ে নাম সাথে, তাঙ্গপিকা বিশারভে স্তনয়ন্তি কে অসি, সেবাধিকারিণী গুরু নিজ পাদ পদ্মে, দশং প্রদায় কুরু মাম ব্রজ কাননে শ্রী রাধাঙ্গ্রি সেবন রসে সুখিনী সুখাব্দ দুটো বড় বড় মন্ত্র আছে, একটা আছে নবদ্বীপ ধ্যানের ধ্যান, যেহেতু আপনার গৌরনীতায় পূজা শিখছেন, গৌরনীতায় কি করে গৃহে পূজা করতে হয়, একটা পূজা করতে গেলে আগে ভগবানের ধামের ধ্যান, নবদ্বীপ ধ্যানের ধ্যান হচ্ছে সর্বনাথ চারু, এটা 26 নম্বর, 27 নম্বর হচ্ছে মহাপ্রভুর ধ্যান, মহাপ্রভু ধ্যান করে তারপর পূজা শুরু করতে হয়। ধ্যান মানে কি? মনকে ভগবানের পাদপদ্মের বা ভগবানের চিন্তায় নিমগ্ন করার নাম হচ্ছে বড় শ্লোক। দেখুন, এর যদি অর্থ খুঁজতে চান আপনার ভিতরের পৃষ্ঠাতে সবকিছু লেখা আছে বইয়ের মধ্যে। সর্বনা চারু স্থিরে স্ফুরিতম অতি বৃহৎ কুরুম পৃষ্ঠা ভোগাত্রম লাগছে। সরধ্বনি মানে গঙ্গা, সুরধ্বনি গঙ্গা। সর্বধুন্য চারু তীরে, চারু মানে অত্যন্ত মনোরম, তীরে মানে সেই নদীর পাশে, গঙ্গা নদীর অত্যন্ত মনোরম পাদদেশে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। কোথায় সেটা কোথায় অবস্থিত? গঙ্গার পাড়ে। মহাপ্রভুর বাড়ির সামনে একটা গঙ্গা ছিল, এখন একটু দূরে সরে গেছে, আগে ওখানে গঙ্গা ছিল। মহাপ্রভুর যে বাড়ি, জন্মস্থান, ওটা গঙ্গা, পাশেই গঙ্গা। তো বলছে মহা সরধুন্না চারু স্থিরে স্ফুতাম অতি বৃহৎ কুর্ম পৃষ্ঠাব গাত্রাম রম্মা রমাবৃত সৎমণি কনক মহাসদ্ম সংঘই পরিতম নিত্যং প্রত্যালয়দত প্রণয় ভরলস কৃষ্ণ সংকীর্তনাঢ্যম। একসঙ্গে একটা লাইন দেখে তো সবাই ঘাবড়ে যাচ্ছেন, কোথায় কোথায় ভাঙবো, কোথায় উচ্চারণ করবো, কতদূর নেব আর কোথায় বাদ দিব। একসঙ্গে একসঙ্গে করতে গেলে আর উচ্চারণই হচ্ছে না, তাই না? শ্রী বৃন্দাটবি অভিন্নম, বৃন্দাটব্য ভিন্নম ত্রিজগৎ অনুপমম শ্রী নবদীপম ইড়ে, নবদীপম মিড়ে, নবদীপম ইড়ে, নবদীপম নন মিড়ে, ইড়ে একসাথে নবদীপম ইড়ে, বাংলে নবদীপম ইড়ে। শরধুন্না চারু স্থিরে স্ফুরিতাম অতি বৃহৎ কুর্ম পৃষ্ঠা ভোগাত্রম যখন কেউ সংস্কৃত শ্লোক পড়েন না তখন মনে হয় এটা কস্তাং খস্তাং শুধু অনুষ্কার দিয়ে শেষ। বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য নয়জন সভারত্ন ছিলেন, সভাপণ্ডিত ছিলেন, একজনের নাম ছিল কালিদাস। ওনাকে বিক্রমাদিত্য মহারাজ বিক্রমাদিত্য খুব ভালোবাসতেন, ওনার সুর ছন্দ, ওনার পাণ্ডিত্য খুব ভালো লাগতো মহারাজ। কিন্তু আরো যখন আরো আটজন যারা সভা পণ্ডিত ছিলেন তারা সবসময় কালিদাসকে হিংসা করত, যে মহারাজ কেন একে এত ভালোবাসে, এরা কি? মহারাজকে ডাইরেক্ট বলতে, মহারাজ আপনি একজন পক্ষপাতিত্ব করেন, আমরা নয়জন পণ্ডিত আছি, আপনি একজনকে শুধু বেশি ভালোবাসেন, আর তো কারো ভালোবাসেন। তো মহারাজ বললেন যে সম্মুখভাগে একটা শুকনা কাঠ পড়ে আছে, সামনে দেখে দিলে কাঠটা পড়েছে, তোমরা সবাই সংস্কৃত করো। তা আটজনে মিলে সংস্কৃত করলো কি, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, ভুল আছে কোথাও, সামনে একটা শুকনা কাঠ পড়ে আছে, সংস্কৃত বললেন, সব ঠিক আছে না? শুষ্কং মানে শুকনা কাঠ, কাষ্ঠং কাঠ, তিষ্ঠতি পড়ে আছে, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে মানে সামনে একটা শুকনা কাঠ পড়ে আছে, ভুল আছে কোথাও? কিন্তু যখন বললাম ঠিক আছে এইটাই, সবাই বলছে না এইটাই রাইট, শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, সামনে একটা শুকনা কাঠ পড়ে আছে, এই ছাড়া আর কোনো সংস্কৃত হয় না এর। কালিদাসকে ডাকলে, কালিদাস তুমি কি সবার সাথে একমত? না এর আর কোনো সংস্কৃত শব্দ আছে? বলছে হ্যাঁ আমার আরো সংস্কৃত সব ভালো, সংস্কৃত আরো অন্যভাবে বলা যায়, কিভাবে বলো? তুমি বলছেন নীরস তরুবর পুরত ভাতি, শব্দগুলো কত মধুর না, নীরস মানে যার রস নাই, এরা বলছে শুকনং শুষ্কং কিন্তু নীরস, কিন্তু কথার মধ্যে রস আছে, কিন্তু নীরস মানে রস নেই কিন্তু কথা শব্দটার মধ্যে রস আছে। তরু বড় কাঠ, কাষ্ঠং কাঠ, তরু বড় একটা গাছ পড়ে, নীরস তরু বড় পুরত সম্মুখে ভাতি অবস্থান করছে, সম্মুখ ভাগে একটা শুকনা কাঠ অবস্থান করছে, মানে সামনে একটা শুকনা কাঠ পড়ে আছে, একই অর্থ শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। আপনি বলতে পারেন ভুল নাই, তাতে সংস্কৃত ভুল নাই, কিন্তু কিন্তু যখন আপনি বলছেন নীরস তরুবর পুরত ভাতি, কেমন লাগছে শ্রুতি মধুর? কোনটা ভালো লাগছে? নীরস তরুবর পুরত ভাতি, সবার শব্দটার মধ্যে একটা মাধুর্য আছে, একটা রস আছে, রসালো মনে হচ্ছে, কিন্তু অর্থটা তো একই, একটা শুকনা কাঠ পড়ে আছে সামনে। সেইরকম আমরা যদি সংস্কৃত পড়ি না, উচ্চারণ করলে আপনি মনে করেন ভালো গান করা যায়। আমি যখন গান শুনেছিলাম, ভক্তিচার্য গুরুমহারাজ একটা গান করছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতাম কলমসাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততম ভাগবতমে দশম স্কন্ধের ৩১ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক। আমাদের পুরো পুরো ইয়েটা পুরো অধ্যায়টা এরকম গান করা যায়। আমি সংস্কৃত শব্দ কস্তং খস্তং এসে উচ্চারণ তো এরকমই হয়, এই যে আমরা কস্তং খস্তং উচ্চারণ করছি এখন, কস্তম মানে কে তুমি, কস্তম কতম আপনি কে, বলে কস্তম সংস্কৃত সংস্কৃত আপনি কে ভালোভাবে বলে, কিন্তু কস্তম আপনি কে, তাহলে আমি সংস্কৃত তো উচ্চারণ হয় কস্তম খস্তম, এরকম সুর তাল আছে নাকি? যখন আমি শুনলাম ভালো তো সুস্থ, আপনি যখন কোনো শব্দ সংস্কৃত যখন সুরে তালে আপনি যখন উচ্চারণ করবেন ওটা সহজে হৃদয়ে গ্রহণ করবে এবং খুব মিষ্টি লাগবে আর খুব তাড়াতাড়ি ওটা মুখস্থ হবে। আর যখন দেখবেন সুর তাল মিলছে না কস্তং খসা, তখন ওগুলি অর্থই মনে আসবে না আর মুখস্থই হবে না। এত বড় একটা শ্লোক আপনি সবাই আমার সাথে বলেন সুর তাল দিয়ে, দেখবেন কত মন দিয়ে আনন্দ পাবেন। রমাবৃতম সদ্মনি কনক মহাসদ্ম সংঘৈ পূরিতম নিত্যং প্রত্যালয়দত প্রণয় ভরল সাত কৃষ্ণ সংকীর্তনাঢ্যম এখনো সবার ক্লিয়ার হয়নি, যে ওটা আড়িয়ে যাচ্ছে শব্দ। সংস্কৃত শব্দ উচ্চারণ করে অভ্যাস না, নিত্যাং প্রত্যালয়াদাত ভেঙে নিন এখানে, নিত্যাং নিত্যাং প্রত্যালয়াদাত প্রণয় ভরলাসাত কৃষ্ণ সংকীর্তনাঢ্যম। এবার বললেন দেখি উচ্চারণ করুন তো, আমি যেভাবে বললাম নিত্যাং প্রত্যাল নিত্যাং প্রত্যালয়দত প্রণয় ভরলসত কৃষ্ণ সংকীর্তনাঢ্যম। একটু সহজ হয়েছে, প্রত্যালয়দত প্রণয় ভরলসত কৃষ্ণ সংকীর্তন আড্ডাম, কৃষ্ণ সংকীর্তন আড্ডাম শ্রী বৃন্দাটব্য ভিন্নম ত্রিজগত অনুপমম শ্রী নবদ্বীপ মিড়ে। এর বলুন দেখে এটা সহজ আছে, শ্রী বৃন্দাটব্য ভিন্নম ত্রিজগত অনুপমম শ্রী নবদ্বীপ মিড়ে। সেকেন্ড লাইন কোনটা শব্দ আটকাচ্ছে ওর, সেকেন্ড লাইন রম্মা রমাবৃতম সৎমণি কনক মহাসদ্ম সংঘে হরিতম। যদি ভেঙে ভেঙে পড়েন দেখবেন সহজ হয়ে গেছে। আমি যখন প্রথমে গীতা শ্লোক মুখস্থ শুরু করি তখন আমি যখন ওই প্রথম দ্বিতীয় অধ্যায়ে আরো মা পাই নিত্য স্তং তং তিতিকা সব একটা লাইনে, ওটা কি আছে না, একটা লাইনে মানে একটা লাইন হচ্ছে একটাই ওয়ার্ড, আমি কোথায় ভাঙবো কোথায় উচ্চারণ করবো খুঁজে পাচ্ছি না কিভাবে উচ্চারণ করবো। তাহলে প্রভুপাদের ভেঙে দিয়েছেন না, আগো মা পাই ন নিত্য স্তং তাং তিতিকাস্য ভারত, এইভাবে যখন ভেঙে মুখস্থ করতে শুরু করলাম তাতে সহজ হয়ে যাচ্ছে পুরো। আপনি শব্দগুলি যদি ভেঙে ভেঙে পড়েন মুখস্থ করতে সুবিধা, মনে রাখতেও সুবিধা, বলতে সুবিধা, ব্যাখ্যা করতেও সুবিধা। টাইম অনেক চলে গেছে, এটাই আমাদের টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য শ্রীমন মুক্তি কদাম বদ্ধ শিকুরং সুস্মির চন্দ্রাননম ম্যানেজমেন্ট কি করছে, লাইট আসছে না কেন, কি ব্যাপার, ঠিক সন্ধ্যার সময় আসলে লাইট তো চলে যায়, কালকে হলো আজকে হচ্ছে। শ্রীখণ্ড গুরুচারু চিত্র বসনং স্রগ দিব্য ভূষাঞ্চিতম নৃত্যাবেশ রসানুমদ মধুরম কন্দর্পবেশ জলম নিত্য আবেশ নিত্যাবেশ রসানুমদ মধুরম কন্দর্পবেশ জলম। বেশ মানে পোশাক, উজ্জ্বল মানে চকচকে আর কি, গন্ধর্ব মানে কামদেবের মতো উজ্জ্বল চকচকে পোশাক, অপূর্ব সুন্দর। চৈতন্যং কনকদূতিং নিজ জনৈ সংসেব্যমানম ভজে, এটা হচ্ছে মহাপ্রভুর ধ্যান। তারপরে এবার মহাপ্রভুর স্তুতি প্রতিদিন আপনি ক্লাসে শোনেন। অনর্পিত চরিং চিরাদ করুণায় অবতীর্ণ কলো, সমর্পিতম উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম, হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু শশী নন্দন। অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চয়দ্ভবে, প্রস্তুত সর্বম ছিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত, যত কিঞ্চিত বৈভিন্নং জাতং তদ্দোষ প্রশমানস্য, শ্রীকৃষ্ণ স্মরণং করোমি আগচ্ছ বিশ্রামস্থানম স্বগুণৈ সহ গৌরাঙ্গ, ক্ষণং বিশ্রাম সুখেন লীলয়া বিহার প্রভ, আগচ্ছ শয়নম স্থানম নিত্যানন্দ জগদ্গুরো, রূপে মহাবিষ্ণু অনন্তে শয়নম কুরু, আগচ্ছ শয়নম স্থানম অগ্রজেন হি অদক্ষজ, আগচ্ছ নিজ সজ্জাং চ সুভদ্র মে দয়াং কুরু, সজ্জামাগচ্ছতম কৃষ্ণ যশোদানন্দন বর্ধন, সজ্জামাগচ্ছতম রাম পতিতম মাম দয়াং কুরু, আগচ্ছ শয়নস্থানম প্রিয়াভিষহ কেশব, দিব্য পুষ্পাট সজ্জায়াং সুখাম বিহর মাধব, অধিকাংশ শব্দগুলি বাংলার মতোই আছেন, অর্থ কঠিন নেই, দুই একটা শব্দগুলি বড় বড় আছে, ওগুলি শব্দগুলি অর্থ জানলে আর অধিকাংশ বাংলা। আপনার কেউ বোর্ড দেখতে পাচ্ছেন, লেখা দেখা যাচ্ছে, কি কি লেখা আছে? এখন 6টা বাজে, 5 মিনিট বিরতি, যারা গায়ত্রী দীক্ষা হয়ে গেছে গায়ত্রী করুন, তা নাহলে একটু পড়ুন শ্লোকে।
লিখে নিতে পারে Thank you.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গোদদাই কি ভগবানের পূজা করতে গেলে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে হয়, সেই মন্ত্র সমূহকে এখানে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর মন্ত্র হচ্ছে ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, মূল মন্ত্র, স্তুতি এবং স্তোত্র, প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র। মনে করুন আমরা গৌর নিতায়ের আমরা অর্চন করব, পূজা করব। প্রথমে আমাদের কি লাগবে? গৌর নিতাই কোথায় আবির্ভূত হয়েছেন? নবদ্বীপে। মহাপ্রভু নবদ্বীপে আগে নবদ্বীপ ধামে ধ্যান করতে হবে। আপনারা এতক্ষণ যে শ্লোকটা কঠিন লাগছিল বলছিলেন, সেই সর্ধুনা চার স্থিরে স্ফুতাম অতি বৃহৎ কুর্ম বিষ্ঠাবগাত্রাম রম্মা রমাবৃত সৎমণি কনক মহাসদ্ম সংঘৈ পরিতাম নিত্যং প্রত্যালয়দ্ব প্রণয় ভরল সৎকৃষ্ণ সংকীর্তনাদ্যাম শ্রীবৃন্দাটব্য ভিন্নম ত্রিজগত অনুপমম শ্রী নবদ্বীপ মিড়ে। এটা হচ্ছে নবদ্বীপ ধামের ধ্যান। এরপরে আমরা মহাপ্রভু ধ্যান আছে, সর্ব শ্রীমান মৌক্তিক দামবদ্ধ শ্রীকুরং সুস্মৃত চন্দ্রাননম শ্রীখণ্ডা গুরু চার চিত্র বসনং স্বগ দিব্য ভসাঞ্চিতম নিত্যা বেশ রসান মদ মধুরং কন্দর্প বেশজ্জ্বলম চৈতন্যং কনক দুতি নিজ জনৈ সংসবমানম ভজে। মহাপ্রভু ধ্যান করলেন। এরপরে আছে, এটা হচ্ছে ধ্যান মন্ত্র। তাহলে আমাদের ধামের ধ্যান লাগবে এবং ভগবানের বিগ্রহের ধ্যান লাগবে, ভগবানের ধ্যান লাগবে। তারপর আছে বীজ মন্ত্র। বীজ কথার অর্থ হচ্ছে যার দ্বারা বিভিন্ন শস্য গাছপালা উৎপন্ন হয়, বীজ, ধানের বীজ হোক, সরিষার বীজ হোক, বটের বীজ হোক, আমের বীজ হোক, বীজ থাকে, তাই না? বীজ মানে, বীজ মানে তো বীজ আর কি। এখানে বীজ নামের একটা বীজ আছে, ভগবানের বীজ মন্ত্র আছে। যেমন বীজ মন্ত্র কি কি আছে? ওম, ঐম, হ্রিং, শ্রীং, ক্লিং, বিভিন্ন বীজ মন্ত্র আছে। আমরা বিভিন্ন দেব দেবীর বা গুরুদেবের কি উচ্চারণ করি? ওম, বীজ মন্ত্র। কৃষ্ণের বীজ মন্ত্র কি? ক্লিং। রাধারানী বীজ মন্ত্র কি? শ্রীং, শ্রীং, ঠিক আছে, ক্লিং। গুরুদেবের ওম, পরম গুরুদেবের ওম, আর গুরুদেবের ঐম, ঠিক আছে, এরকম বিভিন্ন গুরুদেবের বীজ, গুরুদেবের ভগবানের বীজ মন্ত্র আছে। তা আমরা যখন যে বিগ্রহের পূজা করব সেই বিগ্রহের বীজ মন্ত্র লাগবে, মূল মন্ত্র হরে কৃষ্ণ। বীজ মন্ত্র কৃষ্ণের বীজ মন্ত্র কি? ক্লিং কৃষ্ণায় নমঃ, মূল মন্ত্র। ক্লিং হচ্ছে বীজ মন্ত্র, আর মূল 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 এরপরে হচ্ছে মূল মন্ত্র। মূল মন্ত্র কি? কৃষ্ণায় নমঃ, গৌরায় নমঃ, গোবিন্দায় নমঃ, নিত্যানন্দায় নমঃ, মূল মন্ত্র। ওর সঙ্গে যোগ হবে কি? বীজ, হ্রিং, শ্রীং, ক্লিং, ঐং, ওম। তা কৃষ্ণের মূল মন্ত্র কি হলো তাহলে? ক্লিং কৃষ্ণায় নমঃ। আমাদের ক্লিংটা হচ্ছে বীজ। এরপরে স্তুতি এবং স্তোত্র। মহাপ্রভু ধ্যান মন্ত্র হয়ে গেল, ধামের ধ্যান হয়ে গেল, বীজ মন্ত্র জানলাম, ক্লিং গৌরায় নমঃ, ঠিক আছে। এবার মূল মন্ত্র হলো গৌরায় নমঃ। এবার স্তুতি মন্ত্র এবং স্তোত্র। স্তুতি করা মানে প্রশংসা করা হয় বা গুণগান করা হয়, স্তুতি। সেটা কি? মহাপ্রভুর স্তুতি মন্ত্র আমরা পড়েছি কি? আমরা পড়লাম তো একটু আগে। মহাপ্রভুর স্তুতি মন্ত্র কি? অনর্পিত চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্পৃহতুব শচী নন্দন। এটা হচ্ছে মহাপ্রভুর স্তুতি মন্ত্র। এরপরে আছে মহাপ্রভুর প্রণাম মন্ত্র। আপনি শুধু এক বিঘ্ন নয়, এটা মন্ত্রের সিরিয়াল। আপনি যখন কৃষ্ণের স্তুতি মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র করবেন, কৃষ্ণের ধ্যান করবেন, বৃন্দাবনের ধ্যান করবেন, সব আলাদা আলাদা হয়ে যাবে। অর্চনের পদ্ধতিটা সব একই, অর্চনের পদ্ধতি সব একই, কিন্তু আপনি যে বিগ্রহের পূজা করবেন সেই বিগ্রহের মূল মন্ত্র, সেই বিগ্রহের বীজ মন্ত্র, সেই বিগ্রহের স্তুতি মন্ত্র, সেই বিগ্রহের ধ্যান মন্ত্র, সেই ধামের ধ্যান মন্ত্র আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু পূজার পদ্ধতি সব একই। শুধু ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, এই মন্ত্রগুলি আলাদা হয়ে যাবে। কৃষ্ণের প্রণাম মন্ত্র আর মহাপ্রভুর প্রণাম মন্ত্র একই, আলাদা আলাদা। সেই রকম ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র সব আলাদা আলাদা। এখন যদি মহাপ্রভুকে পূজা করি তাহলে প্রণাম মন্ত্র কি বলবো? নমঃ মহাবদানায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্ঠে নমঃ। এখন যদি আমি কৃষ্ণের প্রণাম মন্ত্র করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ব্রাহ্মণ হওয়া তো কঠিন নাকি? আপনার সবাই তো ব্রাহ্মণ আছেন, সব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করছেন, একটু চেষ্টা করলে সবাই ব্রাহ্মণ, ফার্স্ট ক্লাস ইন্টেলিজেন্ট পার্সন সবাই। এরপরে আছে গায়ত্রী মন্ত্র, এবং সব শেষে স্তুতি করে তারপর গায়ত্রী করতে হয়। গায়ত্রী মন্ত্র মানে যখন ব্রাহ্মণ দীক্ষা, পাঞ্চবর্তিক ব্রাহ্মণ দীক্ষা গুরুদেব প্রদান করেন সেই সময় গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। একটা হচ্ছে ব্রহ্ম গায়ত্রী, একটা গুরু মূল মন্ত্র, একটা হচ্ছে গুরু গায়ত্রী, একটা হচ্ছে গৌর মূল মন্ত্র, একটা হচ্ছে গৌর গায়ত্রী, একটা হচ্ছে গোপাল গায়ত্রী, আর একটা হচ্ছে কাম গায়ত্রী। এই সাতটা গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণদের জপ করতে হয়। সেটা যখন গুরুদেবের থেকে পাঞ্চরাত্রভাবে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করবেন তখন আপনার গুরুদেবের থেকে পেয়ে যান। এটা গুরুদেব ছাড়া অন্য কেউ দিতে পারে না। এই যে ছটা মন্ত্র আছে, আমাদের প্রত্যেককে এই ছটা মন্ত্রের উপরে ধ্যান দিতে হবে। আমরা ছটা মন্ত্র পূজা করতে গেলে এই ছটা মন্ত্র আমাদের লাগবে। যখন আমরা যদি কৃষ্ণের পূজা করতে যাই তাহলে আমার কোথার ধ্যান করতে হবে? প্রথমে বৃন্দাবনের ধ্যান, বৃন্দাবন ধ্যানের ধ্যান করতে হবে, বৃন্দাবনের ধ্যান করতে
হবে।
আপনি ব্রহ্মদীক্ষা নিয়েছেন? হ্যাঁ, প্রথমটা হচ্ছে ব্রহ্ম গায়ত্রী, দ্বিতীয়টা হচ্ছে গুরু মূল মন্ত্র, আর তৃতীয়টা হচ্ছে গুরু গায়ত্রী, চতুর্থটা হচ্ছে গৌর মূল মন্ত্র, পঞ্চমটা হচ্ছে গৌর গায়ত্রী, ষষ্ঠটা হচ্ছে গোপাল গায়ত্রী, আর সপ্তমটা হচ্ছে কাম গায়ত্রী। এই সাতটা মন্ত্র লেখার দরকার নেই, এটা যখন যখন প্রয়োজন হবেন তখন আপনারা পেয়ে যাবেন, হাতে কাগজ পেয়ে যাবেন, আর গুরুদেবের কাছ থেকে মন্ত্রও পেয়ে যাবেন। আপনারা নিজেকে সেই স্তরে তৈরি করুন, সেই স্তরে নিয়ে আসুন, মন্ত্রতন্ত্র বিশারদ হন, ভগবত ভক্তি প্রচার করুন জগতে, গুরুদেব এসে সেরকম একটা অধিকার দিয়ে দেন। হ্যাঁ, যখন আপনি ডিগ্রি পাশ করবেন, এক বছর ধরে পড়াশোনা করতে করতে যখন ডিগ্রি পরীক্ষা দেবেন, যখন খাতায় যখন সবকিছু ঠিকঠাক থাকবে, তখন মাস্টারমশাই আপনাকে সার্টিফিকেট পাঠিয়ে দেবেন, ডেকে দিয়ে দেবেন, আসো তোমার সার্টিফিকেট নিয়ে যাও। তা আপনারা যখন সেই যোগ্যতা অর্জন করবেন, ভালো করে পড়াশোনা করবেন, সব মন্ত্রান্তর করবেন, পূজা অর্চন করবেন, জগৎ মহাপ্রভুর আদেশ অনুসারে জগতে প্রচার করবেন, গুরুদেব খুশি হয়ে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেন, হ্যাঁ তুমি ব্রাহ্মণ, তুমি সরকারি মন্ত্র নিয়ে নাও।
বি
বীজ মন্ত্র আমরা সব সময় যে কোনো দেব দেবীর মন্ত্রে ও বীজ আছে মন্ত্র ক্লিং ওম গৌরিতায় গৌরিতায় যদি যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে আসে তারা ক্লিং গৌরায় নাম বলবে যে ব্রাহ্মণ দীক্ষা নেই ওম গৌরায় নাম বলতে পারে আপনি ভোগ নিবেদন করবেন ইদাম নৈবেদ্যম ওম গৌরায় নমঃ ইদাম নৈবেদ্যম ওম নিত্যানন্দায় নমঃ আপনি ওম করেন ওম ও নমস্কার ওম ঠিক আছে ওম ঠিক আছে একটু গভীর ভাবে সংস্কৃতের মতো উচ্চারণ করলে ওম ওম অ উ ম ওম আর যদি আমরা বাংলার মতো উচ্চারণ করি ওম ঠিক আছে বাংলার মতো উচ্চারণ সংস্কৃত মতো উচ্চারণ মানস পূজা ধ্যান মন্ত্র ভগবানের যে ধ্যান করতে হয় পূজার আগে প্রাথমিকভাবে ধ্যান করতে হয় ধ্যান করলে অ্যাকচুয়ালি বাহ্যিক ভাবে তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা কি ফুল দিলাম প্রথমে কিন্তু আগে মনে মনে ভগবানের মানসিকভাবে পূজা করতে যতক্ষণ না আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যদি আমি পড়াশুনো করি কোনো কাজকর্ম করি যদি মানসিক প্রস্তুতি আগে না থাকে তাহলে সেটা কিছুই সাকসেসফুল হয় না তাই জন্য ভগবানকে পূজা করে করতে গেলে আমাদের মানসিকভাবে আগে পূজা করতে হয় মানসিকভাবে যেমন ভগবানকে কী কী আমি যদি কী কী করবো তাহলে আমাকে আনতে আগে মনে আসে আমি ভগবানের জন্য জল নিয়ে আসবো পা ধৌত করার জন্য ভগবানকে আসন দেবো বসার জন্য ভগবানকে মধুপর্ক দেখবো খাওয়ার জন্য ভগবানকে স্নান করানোর জন্য জল নিয়ে আসবো আমরা আগে চিন্তা করছে কে মনই তো পরবর্তীতে ইন্দ্রিয়গুলি সেগুলি আনছে আগে মন সিলেক্ট করে দিচ্ছে বুদ্ধি দিয়ে বিচার করছে এখানে যাও বুদ্ধি বলে দিচ্ছে জল আনবে তুমি নদীতে যাও এই পুকুরে যাও আচ্ছা তুমি ফুল আনবে তুমি বাগানে যাও কে বিচার করছে কে মন তো বললে এটা আনতে হবে বিচার করছে কে বুদ্ধি কাজ করছে কে ইন্দ্রিয়গুলি হাত যাচ্ছে যে ফুলটা নিয়ে আসতে হাত যাচ্ছে জলটা নিয়ে পাপ ইন্দ্রিয়গুলিকে বয়ে নিয়ে যাচ্ছে তো এইগুলি যখন আপনি মন বুদ্ধি আগে ভগবানের চিন্তা করবেন সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের জন্য ভগবানের সেবা নিয়ে যেতে হবে এটা কত প্র্যাকটিক্যাল দেখেছেন বিজ্ঞান ভিত্তিক আগে মনই করছে তো মন মানসিক ভাবে আপনি যদি ভগবান এমনকি কলিযুগে বলছেন অন্যান্য যুগে কেউ যদি পাপ কর্মের কথা চিন্তা করত সঙ্গে সঙ্গে পাপ হয়ে যেত পাপ লেখা হতো চিত্রগুপ্ত সঙ্গে লিখে দিত পাপ পাপ করার কথা চিন্তা করলেই সত্যযুগে তেতাযুগে কিন্তু কলিযুগে সেটা লেখা হবে না কারণ তাই যদি হয় কেউ আর এই জগৎ থেকে আর বেরোতে পারবে না সবাই মনে মনে কত রকম পাপের চিন্তা করছে এই জন্য কলিযুগে বলছে একটা ছাড় একটা ভালো দিক দিয়েছেন কলিযুগে অন্য অন্য যুগে ভগবানের সেবা করে যে ফল প্রাপ্ত হতো কলিযুগে যদি কেউ যদি ভগবানের সেবা চিন্তা করে শুধুমাত্র সেই ফল প্রাপ্ত হয়ে যাবে চিন্তা কর অন্যযুগে চিন্তা করলে অত ফল প্রাপ্ত হতো না কিন্তু কলিযুগে শুধুমাত্র চিন্তা করলেই আমি এই ভগবান ফুল নিয়ে আসবো ভগবানের ফল নিয়ে আসবো ভগবানের একটা মন্দির বানানো চিন্তা করলে এই মন্দির বানানোর ফল আপনি পেয়ে গেলেন চিন্তা করুন আমি মানসে ভগবানের সেবা করা হয় যায় সে সম্বন্ধে একটা কাহিনী বলছি সবাই ধ্যান করে শুনবেন কিন্তু ধ্যানটা বাড়ির দিকে না দিয়ে আমার দিকে দেবেন আমার কথার দিকে ঠিক আছে বা অন্য কিছু কেননা মনটা কিন্তু আমরা এখানে বসে থাকলে কি হবে মনটা কিন্তু অন্য জায়গায় ঘুরছে বাড়ি ঘর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কল কারখানা কফি চাদলার যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে, দেশ বিদেশে মোবাইলের ভিতর হচ্ছে। ওখান থেকে ফিরে নিয়ে আসুন আমার ধ্যান কাম। ধ্যানটা কিরকম কাজে লাগে একটা ছোট কাহিনী বলে নিই। তার আগে একজন মাস্টারমশাই অফিসে একটা চিঠি পেয়ে কান্না করছে, অন্য সহকারী মাস্টারদের বলছে কি হলো কান্না করছে, বলছে জানো আমার বাবা সংসারে মহা মায়া মোহ সব ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন, তিনি আমাদেরকে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছেন বৃন্দাবনে সংসারে মায়া ত্যাগ করে। আচ্ছা কি লিখেছে চিঠিতে দেখি, লিখছে দু বছর আগে চলে গেছে, লিখছে তোমরা কে কেমন আছো, প্রত্যেকে দিচ্ছে বৃন্দাবন ধামে বসে আছে চিন্তা করেন, দিচ্ছে হচ্ছে অমুক প্রত্যেকের নাম জিজ্ঞাসা করে হচ্ছে অমুক কেমন আছে, ও ভালো করে পড়াশোনা করছে কিনা, ও জমিতে ফসল লাগানো হচ্ছে কিনা, ঠিকসে হয়েছে কিনা, আমি পুকুর পাড়ে যে একটা লাউ গাছ লাগিয়েছিলাম ওটাকে মাচা করে দেওয়া হয়েছে কিনা এবং তাতে লাউ ফলছে কিনা, বেড়াটা দেওয়া আছে কিনা অন্য পশু পাখিতে না খেয়ে যায় দিচ্ছেন। তখন বলছিলাম আপনি এই জন্য কান্না করছেন, আপনার বাবা কিন্তু বৃন্দাবনে নাই, কেন দু বছর আগে চলে গেছে, বলছে আপনার বাবা আপনার বাড়িতেই আছে, বলছে না না আমার বাবা বৃন্দাবনে, ওটা শুধু দেহটা গিয়েছে আপনার বাবা আছে আপনার বাড়িতে, দু বছর পরে লাউ গাছ থাকে দু বছর পরে চিঠি দিচ্ছে যে লাউ গাছের যত্ন নেওয়া হচ্ছে কিনা, লাউটাও ফলছে কিনা, দু বছর আগে লাগিয়ে গেছে, দেহটা পড়ে আছে বৃন্দাবনে, আমরা মনটা যেখানে থাকে না আমরা ওখানেই থাকি। একটা ছেলেকে স্কুলে তিরস্কার করছে, এক মন না হলে লেখাপড়া হবে না, দু একটা থাপড়ে ভালো করে পড়াশোনা করতে হবে, এক মন না হলে লেখাপড়া হবে না। ও বাড়িতে গিয়েছে বাবাকে বলছে বাবা আমার ওজন কত হয়েছে দেখো তো, বলছে তোর ওজন তো 30 কিলো হয়েছে, বলছে আমি আর স্কুলে যাব না, কেন মাস্টারমশাই বলে দিয়েছে আমাকে মার খেতে হয়েছে এই জন্য, বলছে এক মন না হলে লেখাপড়া হবে না, আমাকে এক মন হতে হবে 40 কিলো 40 সেরে এক মন, আমাকে 40 সের হতে হবে ওজনটা তারপর আমার লেখাপড়া হবে আমি যাব না। তো ওই এক মন না, মনটাকে একাগ্র করতে হবে, মনটা একাগ্র হয়ে শুনবেন, যেখানে যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে ঘুরছে ওখান থেকে নিয়ে আসুন মনটা, তাহলে একটা কাহিনী বলছে শুন। এক সময় যে কি করে আমরা ভগবানের ধ্যান করেও আমরা সুফল পেতে পারি, হয়তো আমরা কার্যক্ষেত্রে ভগবানের সেবা করতে পারি না, অনেক সময় অনেক অসুবিধা সামাজিক পারিবারিক রাজনৈতিক ক্ষেত্রে আমাদের অনেক কিছু করতে পারি না, কিন্তু যদি ভগবানের ধ্যান করি ধ্যানেও ভগবানের সেবা করা যায়, ভগবানের সেবায় সিদ্ধি লাভ করা যায়। উত্তর ভারতে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী এবং তার অনেক সম্পদ ছিল, এখান থেকে 900 বছর বা 1000 বছর আগের কথা, তখন ভারতে কাগজের মুদ্রা ছিল না, তখন ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি, একসাথে ছিল, একটাই ভারত ছিল। উত্তর ভারতের ওই ভদ্রলোক কিন্তু ধনী হলে কি হবে, তিনি ছিলেন অত্যন্ত কৃপণ, কোনো পয়সা কোনো কাজে খরচা করতে চাইতেন না। সাধারণত কেউ যদি ধনী ব্যক্তি হয় গ্রাম পাড়া প্রতিবেশী সাধুসনে যেয়ে বলে আপনি দান করুন দান করুন, এটার জন্য অন্যের জন্য দান করুন, বস্ত্রের জন্য দান করুন, ওষুধপত্র দান করুন, আপনি ধন সম্পদ আছে ভগবানের জন্য দান করুন, উনি বিরক্তি বোধ করতেন, এইসব পাড়া প্রতিবেশী যেন ভগবান কাউকে না দেন, শুধু বলে দান করো দান করো দান করো, এইরকম প্রতিবেশী যেন কেউ না দেয় সন্তুষ্ট হতে পারতেন না। তারপর মানে খুব রাগও হতো আর কি করবে, এক সময় জগৎগুরু বল্লভাচার্য আমরা মহাপ্রভুকে অনেক সময় শ্রী চৈতন্য গৌরাঙ্গদেবকে আমরা মহাপ্রভু বলি, তখন অনেক সময় বল্লভাচার্যকেও এতক্ষণ আচার্য ছিলেন গুরু ছিলেন তাকে মহাপ্রভু বলা হতো, বল্লভাচার্য মহাপ্রভু। ভালো আচার্য ক্লাস দিচ্ছেন, অনেক শিষ্য সাধারণত বসে আছেন। ওই ভদ্রলোক ব্যবসায়ী, তিনি যে বসলেন শুনছেন, তিনি কি ব্যাখ্যা করছেন, ভগবান কপিল দেব মাতা দেবাহুতিকে তৃতীয় স্কন্ধে শ্রীমদ ভাগবতমে বর্ণনা করছেন কি করে ধ্যানে ভগবানের সেবা করা যায়। উনি খুব কান খারাপ হয়েছিল, ধ্যানে ভগবানের সেবা করা যায়? তাহলে উনি বলছেন প্রথমে স্নান করতে হবে, পবিত্র ধৌত কাপড় পরতে হবে, ভগবানের আলোকের সামনে বসতে হবে, এসে ভগবানের যে বিভিন্ন তীর্থে জল এনে ভগবানকে স্নান করাতে হবে, ভগবানের জন্য ভালো দামি দামি পোশাক পরাতে হবে, দামি দামি অলংকার পরাতে হবে, ভগবানকে ভগবানের জন্য অনেক প্রকার রান্না করতে হবে, তারপর ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, তারপর আরতি করতে হবে, তারপর স্নান দিতে হবে। এটা ধ্যান, ভগবানের সেবা হয়ে গেল। উনি বলছেন খুব ভালো। তার আগে উনি কি আছেন, ওই যে বলেছিলেন না ধ্যান করবেন, তো উনি পয়সা খরচ করো, পয়সা খরচ করো বা পয়সা দান করো, এটা বিরক্ত হয়ে একদিন কি করেছেন, সিন্ধুক থেকে, তখন তার ব্যাংক ছিল না, সিন্ধুকের মধ্যে টাকা পয়সা রাখতেন। সিন্ধুক মানে লোহার পুরো, এ দিয়ে সিন্ধুক করে টাকা পয়সা রাখতেন, আবার পিতলের কলসের মধ্যে মাটির নিচে রাখতেন, ভিটির নিচে রাখতেন, এরকম ভাবে টাকা পয়সা লুকিয়ে একটা বড় ধনী ব্যক্তিরা। সোনার মুদ্রা ছিল, রূপার মুদ্রা ছিল, ব্রিটিশরা এসে সবগুলি তুলে নিয়ে কাগজের মুদ্রা ছাপিয়ে দিল ভারতবর্ষে, কাগজের মুদ্রা দিয়ে সোনা রূপাগুলি লন্ডনে নিয়ে চলে গেল, এখন লন্ডন ধনী হয়ে বসে আছে। এক টাকা দিলে আমাদেরকে, আমাদেরকে একশো টাকা দিলে ওরা এক টাকা দিয়ে দেবে, ওদের একটা দিলে আমাদের একশো টাকা দিতে হয়। সব সোনা রূপাগুলি ভারতবর্ষ থেকে লুণ্ঠন করে চুরি করে নিয়ে গেছে, শাসনের নামে সব শোষণ করে চলে গেছে ভারতবর্ষ থেকে। উনি একটা টাকা সিন্ধুক থেকে বের করে হাতে করে নিয়েছে, তখন গরমের সময়। পরে জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো, বলা যাবে তো, একটা কিসের কয়েন নিয়েছে, কিসের কয়েন, সোনার কয়েন ছিল ওটা, সোনার টাকা, আগেরকার দিন সোনার টাকা ছিল ভারতে, স্বর্ণ মুদ্রা ছিল, তো এক টাকা নিয়েছেন, এখন বলে 30-40 হাজার টাকা দাম হয়ে যাবে, না 35-30 হাজার টাকা দাম হয়ে যাবে, এক টাকার দাম 40-এর উপরে, 40-50 হাজার টাকার বেশি হবে বলছেন, এক টাকা, তার মানে অনেক মূল্য এক টাকার। তো এক টাকা সোনার কয়েন নিয়েছেন। উত্তর ভারতে প্রসিদ্ধ আছে হনুমান মন্দিরে, শনিবারের দিন হনুমানের পূজা হয়, লাইন ধরে বড় লাইন পড়ে গেছে, সবাই ফুল ফল তারপর ধূপ দীপ সব লাইন করে নিয়ে পূজারীকে দিচ্ছে, পূজারি ভগবানকে নিবেদন করে কিছু ফেরত দিচ্ছে, কিছু রেখে দিচ্ছে আবার ডিস্ট্রিবিউট করার জন্য লাইন। উনি ভদ্রলোক লাইনে দাঁড়িয়ে গেছেন আর কান্না করছেন যে এইরকম পাড়া প্রতিবেশী যেন ভগবান কাউকে না দেন, দান করো দান করো দান করো, আমি ভয়ানক হয়ে গেছি। তো ঠিক আছে, হনুমানকে দিচ্ছেন, হনুমান মন্দিরে দিয়ে দেবেন, এক টাকা দান করবেন সোনার কয়েন। ওনার চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছে, টাকাটাকে চলে যাবে হাত থেকে, একটা সোনাটা কত কষ্ট করে এত করে উপার্জন করেনি, বুঝে না একটা টাকা উপার্জন করা কত কষ্টহীন, শুধু দান করো দান করো, রেখে দিয়েছেন। যখন হনুমান মন্দিরে পৌঁছাবেন, ভিতরে মনে অনেক আছে, চার পাঁচজন লাইনে আছে, তখন একটু খুলেছেন। গরমের সময় যদি আপনি কিছু হাত মুঠো করে রাখেন কি হবে, ঘেমে ফোটাফোটা জল ওর গায়ে পড়ে আছে। তখন ভাবছে আমি টাকাটা, যখন হাতটা খুলেছেন দেখছেন যে হাত ঘেমে কয়েক ফোঁটা জল টাকার উপর পড়ে আছে, তখন ভাবছে আমি টাকাটা না হারাবার জন্য টাকাটা দিতে চাই না, তাই কান্না করছি, টাকাটা আমি ছাড়তে চাই না, কিন্তু টাকাটা ও আমাকে এত ভালোবাসে, ও আমাকে ছেড়ে যেতে চায় না, ও কান্না করছে, ওর চোখেও জল, আমাকে ছেড়ে যেতে চায় না। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে চাও না তাহলে থাকো, আবার পকেটে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বাড়িতে চলে আসছেন, আবার টাকাটা সিন্ধুকের মধ্যে চলে গেল। মানে কি কোনো উপায়ে উনি খরচা করতে চান না। তারপর সৌভাগ্যক্রমে তিনি ভাগবত পাঠ শুনতে গেলেন, কোথায়? বল্লভাচার্যের কাছে। শুনে বলছেন যে ধ্যানে ভগবানের সেবা করা যায়, কোনো চাল লাগবে না, ডাল লাগবে না, ফুল লাগবে না, ফল লাগবে না, মনে মনে কোনো বস্ত্র লাগবে না, অলংকার লাগবে না, মনে মনে ভগবানের ধ্যানের মাধ্যমে সেবা করা যায়, ভগবান সেই সেবাটা গ্রহণ করেন। খুব খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন, এত সুন্দর, পয়সা তো লাগছে না, আমি ভগবানের সেবা করো। পরের দিন ভোরবেলা উঠে গেছেন, খুব সকাল সকাল, খুব ভোর থাকতে উঠে গেছেন, স্নান করেছেন। আমরা ভগবান ভক্তরা তিনটার সময় উঠে, চারটার সময় উঠে, উঠে তাড়াতাড়ি স্নান করে সাড়ে তিনটার দিকের মধ্যে উঠে যায়, উঠে স্নান করে কাপড় চোপড় পরে মন্দিরে যায়, ভগবানকে ভোগ লাগায়, সাড়ে চারটে মন্দির খুলে দেয়। তো বলতে খুব সকাল সকাল উঠে গেছেন, তিনটা সাড়ে তিনটার মধ্যে উঠে গেছে, চান টান করে এসে কাপড় চোপড় পরে তিলক টিলক করে ভগবানের সামনে বসছেন। এখন চিন্তা করছে ভগবানকে স্নান করবো, আমাকে গোবিন্দ তীর্থ থেকে স্নান কর, জল নিয়ে আসতে হবে, গঙ্গা যমুনা সরস্বতী পুষ্কর বিভিন্ন তীর্থ থেকে জল নিয়ে আসতে। তিনি মনে মনে জল নিয়ে আসলেন, আসনে বসে পবিত্র হয়ে আসমন করে আসনে বসছেন, ধ্যান করছেন, আমি জল নিয়ে আসলাম ভগবানের জন্য, ভগবানকে স্নান করালাম, ভগবানের জন্য বস্ত্র নিয়ে আসলাম ভগবানকে পরালাম, অলংকার নিয়ে আসলাম ভগবানকে পরালাম, কিছু ভগবানের জন্য রান্না করলাম, ভগবানকে ভোগ নিবেদন করলাম, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে আরতি করলাম, তারপর ভগবানকে স্নান দিলাম, বাস হয়ে গেল। পাঁচ মিনিটের মধ্যে ধ্যান শেষ, খুব খুশি, বাহ আমি ভগবানের সেবা করে নিয়েছি। তখন চিন্তা করছে আরে পয়সা তো লাগছে না, ধ্যানের একটু স্তর বাড়াই, আমি এই শুধু দু চারটে নদী থেকে গঙ্গা থেকে যমুনাতে নিয়ে আসবো কেন, গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী পুষ্কর রাধাকুণ্ড শ্যামকুণ্ড যত তীর্থ আছে সব তীর্থ থেকে আমি জল নিয়ে আসবো, আর শুধু মাটির কলসে জানবো কেন, আমি সোনার কলসে করে নিয়ে আসবো। চিন্তা করছেন সবাই বিভিন্ন তীর্থ যাচ্ছেন, সোনার কলস ভরে ভরে নিয়ে আসছেন, নিয়ে এসে স্নান করাচ্ছেন। প্রতিদিন তখন একটু একটু বাড়ছে, প্রতিদিন পাঁচ মিনিট, তারপর দশ মিনিট, তারপর পনেরো মিনিট, তারপর তিরিশ মিনিট, তারপর এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা, এখন প্রতিদিন ধ্যান করছে, অনেক বেড়ে গেছে। তাহলে সমস্ত নদী থেকে নিয়ে আসছেন, পবিত্র নদী থেকে নিয়ে আসছেন, স্নান করাচ্ছেন, অভিষেক করছেন, আবার বিভিন্ন ফলের রস দিয়ে অভিষেক করছেন, এইভাবে করতে করতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে, ফলের রস দিয়ে অভিষেক করে ভগবানকে অনেক দামি দামি পোশাক পরিয়েছেন। মায়াপুরে গেলে দাদা আমাদের পোশাক দেখলে বুঝতে পারেন কত দামি দামি পোশাক, একটা দেড় লাখ, দু লাখ টাকা, তিন লাখ টাকা দাম পোশাকের, একটা পোশাক অনেক ভারী আছে, ওজন করা যায়, অনেক অলংকার দেওয়া আছে। তো তারপর ওখান থেকে শুধু দামি দামি পোশাক পরে না, আবার দামি দামি সোনার অলংকার হীরার হার দিয়ে ভগবানকে সাজাচ্ছেন, ধ্যানের মাধ্যমে, পয়সা তো লাগছে না, ধ্যানের মাধ্যমে সাজাচ্ছে। তারপর এবার ভগবানের জন্য আগে দু চারটে আইটেম রান্না করলে হয়ে যেত, এখন ধ্যানের মধ্যে অনেক আইটেম, ছাপ্পান্ন প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করছেন, রান্না করে দিলেন, খুব ভালো লাগছে, রান্না করে ভগবানকে পরিবেশন করছে। এভাবে প্রতিদিন পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে এক জায়গায় ধ্যানে বসে থাকেন, অর্ধনিম্নত নেতে ভগবান ধ্যানে বসেন, ধ্যান করছেন নিজের, যখন কেউ ভগবানের ধ্যান করে যায়, আর ভগবান হচ্ছেন আনন্দময় অভ্যাস, আনন্দের মূর্তি হচ্ছেন ভগবান, আর যখন কেউ হৃদয়ে ভগবানের ধ্যান করে তার হৃদয় প্রফুল্লিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। দর্পণে যেমন আমাদের মুখ দেখা যায়, আর মনে যখন কেউ আনন্দ পাচ্ছে না দুঃখ পাচ্ছে, মুখ দেখলে বোঝা যায় ও দুঃখী আছে না সুখী আছে, না কোনো বিয়োগে আছে, না ভগবান চিন্তায় মগ্ন আছে, আনন্দ পাচ্ছে দিব্য, সব মুখের ভাব দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে কি চিন্তায় মগ্ন আছে। মনের দর্পণ হচ্ছে মুখ, আমাদের আমরা দর্পণে যেমন আমাদের মুখ দেখা যায় বোঝা যায় কিরকম চেহারাটা, সেরকম মনের দর্পণ, মন কিরকম আনন্দে আছে না যে মুখ দেখলে বোঝা যাবে ও কিরকম খুশি আছে না দুঃখী আছে। তো খুব আনন্দ পাচ্ছে ভিতর থেকে, একটা ভিতরে আনন্দ পাচ্ছে, ওটা মুখটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এত সুন্দর আনন্দ পাচ্ছে, ভগবান সেবা করছে, ভগবান ধ্যান করছে। এইভাবে পাঁচ ছ ঘন্টা করে ধ্যানে বসে থাকেন প্রতিদিন, এইভাবে চলছে তার ধ্যান, বিভিন্ন অলংকার দিয়ে ভগবানকে সাজিয়ে ছাপ্পান্ন প্রকার রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করছে, আর ভগবানকে তারপর আরতি করে খুব একটা দ্বীপ না দুটো দ্বীপ পঞ্চদ্বীপ তারপর সহস্র দ্বীপ দিয়ে আরতি করে ভগবানকে স্বয়ং দিচ্ছেন, খুব খুশি আনন্দ আছেন। এইভাবে পাঁচ ছ বছর কেটে গেল। হঠাৎ একদিন অলঙ্কারটার পরায়ণ হয়ে গেছে, ভগবানের জন্য রান্না করছে, অনেক প্রকার রান্না করছে। রান্না করতে করতে হঠাৎ করে পায়েস যখন রান্না করছে, একটা পাত্র ছিল চিনির পাত্র, চিনিটা দিয়ে একটু ঢালতে গেছেন, ঢালতে হাতটা পিছলে অনেকটা পড়ে গেছেন, অনেকটা চিনি পড়ে গেছে। তখন ভাবছে এত চিনি নষ্ট হয়ে গেল, আমি এই চিনিগুলি তিন চার দিন আর রান্না করতে পারতাম এত চিনি। তিনি কি করলেন, ধ্যান হাত দিয়ে কড়াই থেকে চিনিটা তুলে নিতে যাচ্ছেন, চোখ বন্ধ আছে, ধ্যানে মনের মধ্যে ধ্যান করছে, আপনি হাত দিয়ে কড়াই থেকে উনি দেখছে বলে আমি রান্না করছি, পায়খানা আছে, তো ধ্যান থেকে যেমন কড়াই থেকে চিনি তুলতে গেছেন, হঠাৎ করে উনি অনুভব করলেন আরেকটা হাত এসে তার হাতটাকে ধরে ফেলেছে। যখন আরেকজন এসে হাত ধরেছে, হঠাৎ করে তার চোখ খুলে গেছে, বাজ্যেন্দ্রিয় বাজ্য জ্ঞান এসে গেছে, দেখলেন যে ভগবান বিষ্ণু চতুর্ভুজ মূর্তির হয়ে তার হাত ধরেছে। বলছে কি ভগবান আপনি? বলছে হ্যাঁ আমি আসলাম, তুমি চিনিগুলি তুলে নিচ্ছ, আরে আর একটু বেশি মিষ্টি হতো, হতে দাও না কি আছে, আর এটা তো তুমি ধ্যানে করছো, পয়সা তো তোমার লাগছে না, এত কি বন্ধ, তুমি সেই চিনিটাও তুলে নিচ্ছ, ধ্যানের মধ্যে একটু বেশি চিনি পড়ে গেছে তাও তুমি তুলে নিচ্ছ, তুমি একটা দিতে দাও, চিনিটা একটু বেশি মিষ্টি হবে। বলছে তো প্রভু আপনি যদি বেশি চিনি দিলে আবির্ভূত হন, আমি এত যা এত এত বছর ধরে ঘন্টার পর ঘন্টা পাঁচ সাত ঘন্টা ধরে বসে থাকি এক জায়গায় এবং এত ধ্যান করেছি আপনাকে, আমি প্রথম দিন বেশি করে চিনি ঢেলে দিতাম তাহলে আপনি আসতেন, আমার এতদিন ধরে ধ্যান করা কি দরকার ছিল, চিনি ঢালে চিনি ঢালে যদি আপনি আবির্ভূত হন তাহলে প্রথম দিন বেশি চিনি করে ঢেলে দিতাম। বলছে দেখো আমি তোমার চিনি ঢালার জন্য আসিনি, আবির্ভূত হয়নি, আমি চিন্তা করছি তুমি কতক্ষণ ধরে আমার চিন্তায় মগ্ন থাকো, আমার ধ্যানে মগ্ন থাকো, তার ফলে তুমি সিদ্ধি লাভ করেছো, তাই আমি তোমার সামনে, তোমার ধ্যানে তুমি সিদ্ধি লাভ করেছো তাই তোমার সামনে আমি আবির্ভূত হয়েছি। তখন ভগবান তাকে কৃপা করলেন যে দেখুন এমন কৃপণ ব্যক্তি, তিনিও ধ্যানের মাধ্যমে ভগবানের সেবা করে সিদ্ধি লাভ করলেন। দক্ষিণ ভারতে একটা কাহিনী জানেন, দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, তিনি যখন পায়েস রান্না করছিলেন, করতে করতে চিন্তা করছে পায়েস চাটনি এগুলি ঠান্ডা হলে খেতে হয়, গরম গরম পায়েস খেলে চাটনি খেলে, গরম চাটনি যদি খান হাঁপানি রোগ হবে, গরম চাটনি কেউ খাবেন না, আর ঠান্ডা হলে খাবেন, আর পায়েস কখনো গরম খেলে ভালো লাগে না, ঠান্ডা হলে পায়েসটা আরো সুস্বাদু হয়। তো ভগবানকে দিচ্ছেন যে পায়েস রান্নার পরে চেক করছেন ধ্যানের মাধ্যমে, কিন্তু দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, আর এটা তো একজন ব্রাহ্মণ নয়, এটা একজন বৈশ্য, একজন বিজনেসম্যান, তিনিও ধ্যানে সিদ্ধি লাভ করলেন। আর এখন দক্ষিণ ভারতে ব্রাহ্মণের একটা কাহিনী আছে, তার তিনি ওটা ভক্তিরসামৃত সিন্ধুতে পাবেন। তো যখন ধ্যানে পায়েস রান্না করছেন, চিন্তা করছেন এই গরম পায়েস ভগবানকে দেওয়া যাবে, ঠান্ডা হয়েছে কিনা দেখেছি, দেখে যে হাত ঢুকিয়ে দিয়েছে দেখছি হাতে ফসকা পড়েছে, হাত ফাত উঠেছে, আর ওদিকে ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ তিনি স্বয়ংসি হঠাৎ অট্ট হাসি হেসে উঠে পড়েছেন, আর লক্ষ্মীদেব কি ভয় পেয়ে গেছেন, লক্ষ্মীদেব কি ব্যাপার প্রভু আমার কোনো ভুল হয়ে গেল, তুটি গেল আপনি এরকম ভাবে অট্ট হাসি করছেন কেন? বলছেন না লক্ষ্মী তোমারও ভুল হয়নি, মতে আমার আমার একটা ভক্তের কথা আমি চিন্তা করছিলাম, ও আমার জন্য ধ্যানে পায়েস রান্না করছে, আর ঠান্ডা পায়েস আমাকে দিবে, কিন্তু গরম পায়েসটা গরম আছে না ঠান্ডা আছে, ও পায়েসের মধ্যে যেই হাত দিয়েছে ওর হাতটা পুড়ে গেছে, তাই আমি হাঁটছি, ওকে আমার ও ধ্যানে সিদ্ধি লাভ হয়েছে, আমি ওকে নিয়ে আসতে হবে, আমাকে বিষ্ণুকে দুধ পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে ওনাকে ব্রাহ্মণের কাছে বললেন আপনার ধ্যান সিদ্ধি লাভ হয়েছে, আপনি ভগবান বিষ্ণুর কাছে চলে যান। ভগবান বিষ্ণুর কাছে নিয়ে গেলেন ব্রাহ্মণকে, সত্যি ঘটনা। এইটা দেখুন যে আমরা যদি এই যুগে যদি প্র্যাকটিক্যাল ভাবে সেবা নাও করতে পারি, যদি ভগবানের সেবা চিন্তা করি, ভগবান চিন্তা করি, তাও আমরা কৃতকার্য হব, আমরা সিদ্ধি লাভ করব। এই জন্য ভগবানের পূজার আগে এই যে ধ্যান মন্ত্র, যে ধ্যান ভগবান, ধ্যান ভগবানের রূপের ধ্যান, ভগবানের ধামের ধ্যান, ভগবানকে পূজার কি কি সামগ্রী লাগবে সে সামগ্রী ধ্যান করবো, ভগবান সেগুলি গ্রহণ করেন প্রথমেই, তারপর তো বাহ্যিক ইন্দ্রিয়ের কাজ এটা দেওয়া। আমি ফুল দেবো মনে চিন্তা, ফুল নিয়ে এসে ভগবানকে দেবো, আগে মনে সব প্রিপারেশন হয়ে যাচ্ছে। মনকে যদি আমরা শুদ্ধ না করতে পারি বাহ্যিক ইন্দ্রিয় কোনো কাজ করতে পারে না। মন যদি না থাকে কোনো কাজে, অনেক সময় দেখুন এখানে মধ্যে অনেক সময় আসে হাতে আমার দিকে ক্লাস শুনছেন ভালো করে, মনটা পড়ে আছে, আমি যদি জিজ্ঞাসা করি আমি কি বললাম এতক্ষণ শুনিনি তো, হয় না? অনেক সময় ক্লাসে বসে আছে মনটা অন্য জায়গায় চিন্তা করছে, পাঠক অনেকটা বলে গেছেন, তারপর বললেন এই জায়গাটা কি বললো, পাশে একদম বসে আমি ভালো করে বুঝতে পারি কি বললো বলো না, হঠাৎ করে বলছে আমি তো জানি না শুনিনি তো, ক্লাসে বসে আছে তাকিয়ে আছে কিন্তু শোনেনি, কোথায় শুনেছে? যেখানে মনটা আছে যেখানে চিন্তা করছিল ওটা শুনেছে, হয় হয় কি হয় না এরকম হয়। এই জন্য আমরা যদি মনের মাধ্যমে আগে ভগবানের চিন্তা না করি তো বাহ্যিক চিন্তা বাহ্যিক কার্যকলাপে আমরা করতে পারবো না, ভুল হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিচ্ছে বাস্তব উদাহরণ ভগবান কৃষ্ণের লীলা থেকে, যখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন গোপীরা বিভিন্ন কাজে রয়েছে, গোপীরা দুধ জ্বালাচ্ছেন কড়াইয়ের মধ্যে দুধ দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? পাত্র নিয়ে কড়াইতে দুধ দিতে আস্তে আস্তে পড়ে যাচ্ছে, সব দুধ বাইরে পড়ছে, কিন্তু মনটা কোথায় আছে? উনি দেখছেন আমি কড়াই দিচ্ছি কিন্তু সরে আসেন কৃষ্ণের মন আছে বাসে, কিন্তু মনটা চলে গেছে কোথায়? কৃষ্ণের কাছে। এখানে যা কিছু করছে সবই ভুল করছেন কিছু না, তা আমরা যে মনটা যেখানে থাকে ওইটাই করি। কৃষ্ণের দেখতে কৃষ্ণকে যখন মনটা যখন কৃষ্ণের কাছে গিয়েছে কৃষ্ণকে দেখতে পাচ্ছে, কৃষ্ণ বাঁচিয়ে আছে সবকিছু ওখানে দেখছে, কিন্তু এখানে সব কিছু ভুল দেখছে, যা কিছু প্র্যাকটিক্যাল মনে আছে তাকিয়ে আছে কড়াইয়ের দিকে কিন্তু কিছু দেখছে না, বাইরে পড়ে যাচ্ছে দুধ, তাকিয়ে আছে দুধটা নিলাম খালছে কড়াইয়ের মধ্যে কিন্তু পড়ছে বাইরে, কিন্তু ও ভাবছে যে আমি কড়াইয়ে ফেলছি কিন্তু ও দেখতে পাচ্ছে না, তো দেখছে কোথায়? যেখানে মন আছে, চোখ দেখতে পাচ্ছে না। মন না থাকলে কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না, তাহলে আমাদের সেবা করতে হবে কোথা দিয়ে? প্রথমে মন দিয়ে, বুঝা গেল? তাই জন্য ধ্যান মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রত্যেকটা দেখুন ধ্যান বীজ, স্নানাসন, অলংকার আসন, যাত্রা আসন, ভোগাসন, পর্যঙ্ক আসন, শয়নাসন, পর্যঙ্ক পর্যঙ্ক পা ষোলশ উপাচারের নাম কেউ মনে রাখতে পেরেছেন? আমরা কিভাবে ভগবানকে পূজা করি, কয়টা জিনিস ভগবানকে পূজা করার জন্য লাগে, সেটা হচ্ছে এই কয় রকম মন্ত্র আছে আমরা ব্যবহার করি পূজার জন্য সেটা আলোচনা করলাম, কত রকম আসন আছে ভগবানের জন্য, এবং ভগবানকে পূজা করার জন্য কি রকম শুদ্ধতার প্রয়োজন, শুদ্ধির বিচার। ছয় রকম শুদ্ধি আছে, রকম আসন লাগে ভগবানকে পূজা করতে। একদিনে সব দিলে মাথায় ঢুকবে তো, সবার অসুবিধা হবে না তো? জাম হয়ে যাবে, না মানুষের। আমাদের যখন কম্পিউটারে আমরা ইউজ করি না, 2GB, 4GB, 8GB, 16GB, 32GB, 100GB, 500GB, 1000GB, 5000GB ইউজ করে না? আর আমাদের ব্রেন আছে কয়েক লক্ষ জিবি। এখানে আপনি পুরো বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ সব পড়ে মুখস্থ করে রাখলেও আর একটুখানি জায়গা ফিল আপ হবে না। পুরো সমস্ত শাস্ত্র যদি আপনি পড়ে মুখস্থ করে নেন, আমাদের ব্রেনের 100 ভাগের 1 ভাগও দখল করবে না। আমাদের ব্রেনটা এত বড়, এত জিবি ভগবান দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা অত কাজে লাগাই না। আমরা 1 লক্ষ ভাগের 1 ভাগও আমরা কাজে লাগাই না ব্রেনটা। আমরা ব্রেনটা যত কাজে লাগাবো তত আমাদের স্পেস বেড়ে যাবে, আর ওখান থেকে ডিলিট হবে না। এক জিবিতে না ভাইরাস ঢুকে গেলে ডিলিট হয়, কিন্তু এই ব্রেনটা ভাইরাস ঢুকবে না আর ডিলিট হবে না। এটা ভগবানের তৈরি, এর মধ্যে কেউ ভাইরাস ঢুকাতে পারবে না। আপনি কোনো মোবাইলে কোনো সিপি ইউজ করছেন, কম্পিউটারে ঢুকিয়ে দিলেন, ওর মধ্যে ভাইরাস লাগলো, ভাইরাসটা ঢুকে গেল, বা কোনো কোম্পানি ভাইরাস ছেড়ে দিল, আর ওই হার্ড ডিস্ক আর ওই কার্ড আর কাজ করবে না। তাই আপনি যত নিবেন তত বাড়বে, এটা এক্সপ্যান্ড হবে আমাদের ব্রেনটা। যেমন বলা হলো 7টা আসন, প্রথমে যদি আপনি কোনো আসন থাকে মন্ত্রের মধ্যে আহ্বান করে মন্ত্র দিয়ে আসন শুদ্ধ করার জন্য মন্ত্র, হয়তো কোনো কিছু দেওয়ার নেই, একটা ফুল নিয়ে ইদম আসনম বলে ওখানে দিতে পারেন, মন্ত্রের মধ্যে আসন দিতে পারেন, মন্ত্র আসন। এবার স্নান আসন, ঠিক আছে, স্নান আসন করে, যেমন আমরা বাথরুমে যাই স্নান করি, তো ভগবানকে স্নানের জন্য ওখানে একটা আসন দেওয়া হয়। স্নান করার আগে যেখানে বসে তিনি জামা কাপড় খুলবেন, সবকিছু রাখবেন, টাওয়াল পরবেন বা গামছা পরবেন, তারপর যাবেন স্নান করতে। তো ভগবানকে যে পোশাক পরা থাকে রাজপোশাক, ওই পোশাক পরে কি স্নান করানো হয়? সঙ্গে সঙ্গে একটা টাওয়াল পরিয়ে দেওয়া হয়, তাই না? একবার স্নান করি, আবার গা মুছে আবার নতুন পোশাক পরানো হয়। আমরা যখন যাই এই কাপড় পরে যাবো বাথরুমে, খুলে রেখে একটা হালকা পোশাক পরে বাথরুমে স্নান করে আবার সেটা স্নানের জন্য আলাদা আসন দরকার। আর স্নান আসন কিরকম এটা ষোড়শ পরের সঙ্গে দেখানো উচিত। যখন ভগবানকে এর মধ্যে ছবি আছে কিনা বইয়ের মধ্যে, ওটা বৃত্ত আঁকতে হয়, বৃত্তের চারিদিকে 4টা 8টা পাপড়ি সমন্বিত পদ্ম আঁকতে হয়, আর পদ্মের মাঝখানে একটা উপর মুখ করে একটা নিচে মুখ করে দুটো ত্রিভুজ আঁকতে হয়, মাঝখানে ক্লিং লিখিত হয়, সেটা হচ্ছে স্নান। সেটা হচ্ছে বলে ভগবানের ধাম, ওখানে ভগবান দাঁড়িয়ে স্নান করবেন। ওটা পরবর্তীতে দেখিয়ে দেবো, আগামীকালে আমি দেখিয়ে দিতে পারবো। ওই স্নানের জন্য যে আসন দেওয়া সেটা হচ্ছে স্নান আসন। স্নান করার পরে হয়তো তিনি এক জায়গায় বসলেন, বসে কাপড় চোর পরে বসে সমস্ত অলঙ্কার গুলি দিলেন, সে অলঙ্কার আসন, অলঙ্কার গুলি পরানো হয়। যাত্রা আসন, কোথাও ভগবানকে নিয়ে যান, পরিক্রমা করবেন, ভগবানকে কোথাও নিয়ে যান, সে পালকি করে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে যাত্রা আসন। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আরেকটা আসন হয়ে গেল। ওর পরে আছে যাত্রা সে ভোগ আসন। ভগবান এখন বলে আছেন যে সিংহাসনে, ঠিক আছে আসেন, আমি যখন খেলে দেবো এখানে, এখানে আরেকটা আসন দেবো, ভগবানকে আহ্বান করবো, ইদম আসনম ক্লিং গৌরায় নম, ইদম আসন ক্লিং নিত্যানন্দায় নম। আপনি এই ভোগ আসনে আসুন, সিংহাসনে বসে তো খাবে না, কোথায় আসবে? আরেকটা আসন দেওয়া হয়, কোনো অতিথি আসে ঘরে বসে আছে, সিংহাসনে বসে আছে, সোফায় বসে আছে, আপনি বললেন খেতে আসুন, ওই সিংহাসনে খেতে দেবেন? আপনি বললেন যেখানে খাওয়ার ঘরে নিয়ে যাবেন আপনি এখানে আসুন, নিচে বা নিচে বসতে বললেন না, এখানে বসুন, আর একটা আলাদা আসন করে দেবেন, এখানে বসে খাবারগুলি খান। ভগবানের সেই দেখো আলাদা আসন আছে, সেটা হচ্ছে ভোগ আসন। এরপরে পর্যাঙ্ক আসন, পর্যাঙ্ক আসন সে কিরকম, যেমন আপনি খাওয়ার পরে একটু আরাম করে বসলেন, বেশ খাওয়ার পরে আপনি বসলেন, এই সময় কি করে ভগবান বসে থাকেন, একটু তাম্বুল পান করেন, সেবন করেন, তখন সবাই এসে ভগবানকে প্রণাম করতে পারে, কিছু উপহার থাকলে ভগবানকে গিফট দিতে পারে, রিল্যাক্স। সোফা এখন বর্তমানে সোফা আপনি বলতে পারেন, সোফায় যে গদিতে বসেন, তখন কেউ এসে প্রণাম করতে পারে ভগবানকে, একটু কথা বলতে পারে, একটু উপহার দিতে পারে, গিফট, এটা হচ্ছে পর্যাঙ্ক আসন। তারপর ভগবানের যখন বিশ্রাম আসেন পর্যাঙ্ক বলে, এখন আপনারা আসেন আমি একটু বিশ্রাম করব, ঠিক আছে, ভগবান একটু শুয়ে বললেন, খাট করে দিলেন, বিছানা করে দিলেন, সেটা হচ্ছে শয়ন আসন। আপনার পূজার মধ্যে সব আসনগুলি থাকবে। আবার পূজার মধ্যে আগে কি কি ছিল, সড়ক ছয়টা, আগে ছটা কি ছিল, ছয় রকম মন্ত্র ছিল, কি কি মন্ত্র ছিল, মনে থাকবে, লিখে নেওয়া আছে কিন্তু মনে থাকবে কি, ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, মূল মন্ত্র, প্রণাম মন্ত্র, স্তুতি মন্ত্র, প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র, সাতটা আসন কি গেল, মন্ত্র আসন, স্নান আসন, অলংকার আসন, যাত্রা আসন, পর্যাঙ্ক আসন, যাত্রা আসনের পরে ভোগ আসন, পর্যাঙ্ক আসন, তারপর শয়ন আসন লাস্ট। পূজার ষোলশ পূজার আগে এগুলি জানা আবশ্যক, সেজন্য জানাচ্ছি। এরপর ছয় রকম শুদ্ধি মেনটেন্স করতে হবে, আমাদের ছয়টা শুদ্ধি আছে, ছয় রকম শুদ্ধি কি কি আছে, এই স্নান না স্থান না, ঠিক আছে, স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, অন্তর শুদ্ধি, আত্মশুদ্ধি, অন্তঃশুদ্ধি, চিত্তশুদ্ধি, মন্ত্রশুদ্ধি, মূর্তিশুদ্ধি, কি লেখা আছে, আত্মশুদ্ধি না অন্তর, আত্মশুদ্ধি আছে, আত্মা আছে না, আত্মা, আত্মশুদ্ধি, ভগবানকে পূজা করার জন্য এই শুদ্ধিগুলি বিচার করতে হবে। কি শুদ্ধি, আমি যেখানে ভগবানকে নিয়ে পূজা অর্চন করব, সেই জায়গাটা অপবিত্র থাকলে ভগবানকে নিয়ে যেতে পারবো, তাহলে সেই জায়গাটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যদি মাটির স্থান হয় সেখানে গোবর দিয়ে মাটি দিয়ে লেপতে হবে, জল দিয়ে, যদি পাকা জায়গা হয় সেটা জায়গাটা জল দিয়ে কাপড় দিয়ে সেটা ভালো করে মুছতে হবে, এটা বলা হয় স্থান শুদ্ধি। যদি ধুলো বালি ময়লা থাকে আমরা কি ভগবানকে নিয়ে যাবো সেখানে বসাবো, জায়গাটা পরিষ্কার করতে হবে, শুদ্ধ মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে বলা হচ্ছে স্থান শুদ্ধি। আমি যে সমস্ত উপাচার ভগবানকে নিবেদন করব সেগুলো যদি দূষিত থাকে তাহলে ভগবানকে নিবেদন করতে পারবো, সেই জন্য সেগুলিকে শুদ্ধ করতে হবে। আর জল ছিটিয়ে ফুল হয়তো মাটি থেকে নিয়ে বাজার থেকে নিয়ে আসলো, কে স্পর্শ করেছে ঠিক নেই, তারপর কোথাও থেকে গাছ থেকে তুলে আনলো, সে পবিত্রভাবে নিয়ে আসছে কিনা ঠিক নেই, তা নিয়ে আসলো, এরকম কত যে দ্রব্যগুলি নিয়ে আসে বাজার থেকে সেগুলি শুদ্ধ কিনা, ভগবানকে অনেক সময় বাজার থেকেও তো অনেক দ্রব্য নিয়ে আসে, আর সব কিছু বাড়িতে পাওয়া যায় না, তাই না, তো সেইগুলি জল ছিটিয়ে শুদ্ধ করার জন্য অহম অস্ত্রায় ফট জল দিয়ে শুদ্ধ করা হলো, ওখানে কিছু মুদ্রা দেখাতেও পারেন, তা নাহলে জল ছিটে দিয়ে শুদ্ধ করেন, দিয়ে যদি ফুল থাকে ওম পুষ্প পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চাহিনে চহম ফট সাহা, মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে ফুলগুলি শুদ্ধ করলেন, অস্থায়ী ফট করে সমস্ত দ্রব্যগুলি শুদ্ধ করলেন জল ছিটিয়ে দিয়ে, তারপর ওখানে বীজাক্ষর, ওখানে চক্রমুদ্রা, গালিনী মুদ্রা, ধেনু মুদ্রা, তারপর বীজাক্ষর মুদ্রা, তারপর মাছ সমুদ্রে দেখে সবকিছু পবিত্র করে নিলেন মুদ্রাগুলো দেখিয়ে। কালকে কি করে শুদ্ধ দেওয়া সেটা মনে করে রাখবেন, আমি ওটা দেখিয়ে দেবো, কেন আজকে অলরেডি টাইম ওভার হয়ে গেছে। দ্রব্য শুদ্ধি, তারপর আত্মশুদ্ধি, ভগবানের জন্য জায়গাটা শুদ্ধ করা হলো সেটা গেল স্থান শুদ্ধি, যেগুলি ভগবানকে নিবেদন করা হলো সেগুলি শুদ্ধ করে নিলাম, পবিত্র করে নিলাম, সেগুলি হচ্ছে দ্রব্য শুদ্ধি হয়ে গেল। এবার আমি যে পূজা করছি তাহলে আমাকে শুদ্ধ করতে হবে, তাই না? আত্মশুদ্ধি, তারপর নিজেকে শুদ্ধ করতে নাহং বিপ্র নরপতি না পিপুদ্র মন্ত্রের দ্বারা, হরিনাম করার দ্বারা, মন্ত্রোচ্চারণ করার দ্বারা, ওম অপবিত্র পবিত্র, এভাবে নিজেকে জল ছিটিয়ে আবার শুদ্ধ করে নিজেকে শুদ্ধ হতে হবে। আর চিত্ত শুদ্ধি ভগবানের নাম স্মরণ, ষষ্ঠ গায়ত্রী করতে পারে, ষষ্ঠ সাত ছয় নম্বর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে, উপরে জল ছিটায়, এই চিত্ত শুদ্ধি করে নেয়, মনকে শুদ্ধ করে নেয়। বা যারা গায়ত্রী মন্ত্র প্রার্থনা করে তারা হরে কৃষ্ণ মহন্ত্র কিছুবার স্মরণ করে, ভগবানের পাদপদ্ম স্মরণ করলে চিত্ত শুদ্ধ হবে। তার মানে আত্মশুদ্ধি মানে দেহ শুদ্ধি, চিত্ত শুদ্ধি মানে মন শুদ্ধি। আত্মা সম্বন্ধে, আত্মা বলতে কখনো দেহ বুঝায়, কখনো মন বুঝায়, কখনো আত্মা বুঝায়। আত্মা শব্দে আত্মাই, কিন্তু কখনো দেহকে বলে আমি করেছি। আমি করেছি মানে কি করেছে? আমি আত্মা তো করতে পারছি না, তাহলে আমি দেহ করেছি, আমি করেছিলাম, মনে মনে চিন্তা করেছিলাম। কারণ মনটাও আত্মাকে, মনটাকেও আত্মা বলে, দেহটাকে আত্মা বলে, প্রকৃত আত্মা হচ্ছে আত্মা, যেটা সোল, জীবাত্মা। আত্মা থেকে মন স্থূল, মন থেকে শরীর আরো স্থূল। তো মনকে শুদ্ধ করতে হবে, দেহকে শুদ্ধ করতে হবে। দেহকে শুদ্ধ করতে গেলে আমি কি করবো? ভগবানের দাস এই ভাবনা করতে হবে। আপনারা মুখস্থ করলেন না, উচ্চারণ করলেন, নাহং বিপ্র নরপতি না পিবৈশ্য শুদ্ধ, এই মন্ত্রটা উচ্চারণ করার মাধ্যমে আমি জানতে হবে আমি ভগবান কৃষ্ণের নিত্য দাস। তাহলে দেহটা, আত্মটা বা দেহটা শুদ্ধ হবে। এরপরে আছে মন্ত্র শুদ্ধি। যদি মন্ত্র যদি শুদ্ধ না হয় তাহলে আমরা ভগবানের পূজা করব কি করে? মন্ত্রগুলি সঠিক হয়, আমি বললাম ওং নারায়ণ নমঃ, আগে উচ্চারণ করলো না নারায়ণ নমঃ, ঠিকঠাক ঠিক আছে মন্ত্রটা? ওং নারায়ণ নারায়ণায় নমঃ, মন্ত্রগুলি ঠিক করে বলতে হবে। যেমন ভাগবত একটা কাহিনী আছেন, ওটা হচ্ছে একটা ভুল মন্ত্র উচ্চারিত হয়েছিল, ত্বষ্টা ঋষি ইন্দ্র বিশ্বরূপকে মেরে ফেলেছিলেন, ত্বষ্টা ঋষির পুত্র। তো ঋষি রেগে গিয়েছিলেন, রেগে বলছে আমি একটা যজ্ঞ করব, যজ্ঞ থেকে একটা পুত্র উৎপাদন করব, ওই পুত্র দ্বারা ইন্দ্রকে বধ করে দেব, যে পুত্র এমন শক্তিশালী পুত্র উৎপাদন করব যজ্ঞের দ্বারা সেই পুত্র ইন্দ্রকে বধ করতে পারবে। যজ্ঞ করেছেন, কিন্তু মন্ত্রের সামান্য একটু ভুল হয়েছে, ইন্দ্র শত্রু হা, যে মন্ত্র উচ্চারণ শব্দের একটুখানি ভুল হওয়াতে এমন একটা পুত্র হবে যে ইন্দ্রকে মারতে সমর্থ হবে, কিন্তু মন্ত্রের অর্থটা হয়ে দাঁড়িয়ে আছে যে এমন একটা পুত্র উৎপন্ন হবে যে ইন্দ্র শত্রু হত হবে। তাহলে কে হবে ইন্দ্র শত্রু? কে? কষ্ট হয়েছে না, যে পুত্র উৎপন্ন হবে ও হচ্ছে ইন্দ্র শত্রু, ইন্দ্র শত্রু নষ্ট হয়ে যাবে। এই জন্য পুত্র উৎপন্ন হলো বিত্রাসুর, মহাপ্রতাপশালী বিত্রাসুর, কিন্তু পরিণামে কি হলো? ইন্দ্রের দ্বারা বিত্রাসুর হত হলো। কিন্তু বিত্রাসুর এত প্রভাব, ইন্দ্র কিছুই না, ইন্দ্র গদা ছুড়ে মেরেছে, উনি এত বড় শরীর অবলীলাক্রমে এইভাবে ধরেছেন, ধরে আবার এভাবে ছুড়ে দিয়েছেন গদাটা, ভীষণ গদা ইন্দ্রের। আর ইন্দ্রের হাতির মাথায় লেগেছে, হাতি ঘুরতে ঘুরতে 21 হাত দূরে যেয়ে পড়ে গেছে, ইন্দ্র পিঠ থেকে পড়ে গেছে। ইন্দ্রকে, বিত্রাসুরকে কেউ মারতে পারছে না। ভগবান বলেছেন যে ইয়ে ঋষি দদিশি মনির অস্থি দ্বারা নির্মিত বজ্র হলে বিত্রাসুরকে মারতে পারা যাবে। কারণ দদিশি এত বড় তপস্বী ছিলেন, তারা হার দ্বারা। আর দেবতারা কিরকম নির্লজ্জ দেখুন, আমাদের নিজেদের স্বার্থের জন্য, স্বর্গরাজ্য বাঁচানোর জন্য বলছেন, হে মণিবর, কৃপা করে আপনি দেহ ত্যাগ করুন আর আপনার হাড়গুলি আমরা নেব। তার মানে স্বর্গ বলছেন আপনার অস্তিত্ব আমরা বজ্র বানাবো। একজন ঋষিকে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যায় বলছে, ঋষিকে আপনি মরুন আর আমরা হাত দিয়ে আপনার শরীরকে মানে বজ্র বানাবো, যেটা বৃত্তাসুরকে মারবো। এর থেকে আর নির্লজ্জ কি হতে হবে দেবতা? কাউকে দিয়ে বলা যে তুমি মরো বা আপনি মরুন, আমি আপনার হাড় দিয়ে বজ্র বানিয়ে আমার শত্রুকে ধ্বংস করবো। তো দেবতারা স্বার্থ সিদ্ধির জন্য কিছু করতে হবে। দেখলেন ঋষি, দেখলেন এই মনুষ্য শরীর একদিন আমাকে ত্যাগ করতে হবে, আজ না হলেও কিছুদিন বাদেও ত্যাগ করতে। দেবের দুর্লভ কার্য করিতে সাধন তেজিতে ঋষি, তেজিতে হয় ঋষি সে জীবন। অনেক একটা শ্লোক আছে, দেবের দুর্লভ কার্য, দেবতাদের যদি উপকার করতে পারি তাহলে একটা ঋষি জীবন যদি আমাকে চলে যায় তাহলে ক্ষতি কি, দেবতাদের উপকার হবে। উনি যোগ বলে দেহ ছেড়ে চলে গেলেন ভগবানের কাছে, ভগবানের চিন্তায় নিমগ্ন হয়ে যোগ বলে দেহ ছেড়ে চলে গেলেন। আর ওই দেহের অস্থি দিয়ে, হাড়গুলি দিয়ে ইন্দ্র বিশ্বকর্মাকে দিলেন, বিশ্বকর্মা বজ্র বানালেন, ওই বজ্র দিয়ে মারলে বৃত্রাসুর মরবে, কোনো অস্ত্র কাজ করছে না ইন্দ্রের। ইন্দ্র ভয়ে কাঁপছে থরথর করে, এত বড় প্রবল অসুর, আকাশ সমান তার মাথা, এত বড় প্রবল অসুর। তখন কি বললেন ইন্দ্র বলছেন, বৃত্রাসুর বলছে, ইন্দ্র তুমি বজ্র মারো, ভগবান বিষ্ণু বজ্র তো তোমাকে দিয়েছে, বিষ্ণু আপনার সাথে বজ্র এনেছে, বজ্র আমাকে নিক্ষেপ করো। তো ইন্দ্র ভয় পাচ্ছে কেন, একবার তো তিনি গদাটা ছুড়েছেন আর সেই গদাটা অবলীলক্রমে ধরে আবার ছুড়ে দিয়েছেন, মরছে না তো। তখন বলছে যে না না, এই অস্ত্রে আমি মরবো, তুমি ছাড়ো। তাও সাথে সাহস হচ্ছে না, ভয় পাচ্ছে। তখন বলছে এ মূর্খ আছে ইন্দ্র, তিনি ধ্যানে বসে, তিনি ধ্যানে কি করলেন, ভগবান বিষ্ণুর স্মরণ করে ভগবান কৃষ্ণের গুণগান করতে করতে ধ্যানের মধ্যে দেহ ছেড়ে চলে গেলেন। যখন বসে ধ্যান করছেন তখন ওই সময় ধ্যানে যখন দেহ ছেড়ে চলে গেছেন তখন ইন্দ্র ওই ইয়েটা, ওনার যে অস্ত্র ছিল বজ্র ছিল, বৃত্রাসুরের হাত দ্বারা নির্মিত বজ্রটা নিক্ষেপ করেছেন। আর বজ্রটা দিয়ে বৃত্রাসুরের গলা কাটতে একটা বছর চলে গেছে, 360 দিন চলে গেছে গলাটা কাটতে শুধু, কত বড় বিরাট অসুর। তথাপি সিদ্ধ হলেন কেন, ইন্দ্র এই বৃত্রাসুর ছিলেন আগের জন্মে মহাভাগবত চিত্রকেতু, পার্বতী দেবীর অভিশাপ পেয়েছিলেন, চিত্রকেতুর 1 কোটি পত্নী ছিল, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। 1 কোটি পত্নী নিয়ে বিমানে করে ঘুরছিলেন, দিব্য বিমানে করে ঘুরছিলেন। তো যখন কৈলাসে এসছেন দেখছেন পার্বতী দেবী শিবের বাঁধে, স্ত্রীরা বাঁদিকে বসে, পুরুষ কোলের মধ্যে বসে আছেন, কন্যা হলে ডান দিকে বসে, ডান উরুতে বসে, আর স্ত্রী হলে বাঁ উরুতে বসে। তো বা উরুতে কোলের মধ্যে বসে পার্বতী দেবী বসে আছেন আর শিবজি ভাগবত কথা বলছেন, বসে আছে কারা, মহান মহান ঋষিরা যারা ত্যাগের আশ্রমে আছেন তারাই শুনছেন। এইটা ওনার ভালো লাগেনি, বুঝলেন, এটা তো পরবর্তীতে এটা ফ্যাশন হয়ে যাবে, শিবের মতো একজন বৈষ্ণব সে বউকে কোলে নিয়ে ভরি কথা বলছে, এটা ফ্যাশন হয়ে যাবে, দাঁড়াবে সবাই, বুঝলে ভালো লাগে। তিনি একটু হাসলেন, কি হয়েছে, পার্বতী দেখে ওইটা সহ্য হতেন, কি তুমি আমাকে দেখে এরকম হাসছ, তুমি অসুরগুলো জন্মগ্রহণ করবে, অভিশাপ দিয়ে দিলেন। চিত্রকেতু মহারাজ, চিত্রকেতু উনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন, উনি বিমান থেকে নেমে পার্বতী দেবীকে প্রণাম করলেন, যথা আজ্ঞা মাতা, আপনার যা আজ্ঞা আমি তাই হব, আপনি যেটা অভিশাপ দিয়েছেন তাই গ্রহণ করুন। শিবজি বললেন, দেখো পার্বতী, ভগবানের ভক্তরা কত মহান, তুমি তাকে অভিশাপ দিয়েছ, তার ক্ষমতা আছে, সে একজন মহাভাগবত, তার ক্ষমতা আছে তোমাকে প্রতিশাপ দেওয়ার, কিন্তু প্রতিশাপ দিলেন না, তিনি কি করলেন, সাগরে তোমাকে প্রণাম করে তোমার আশীর্বাদ অভিশাপটা গ্রহণ করলেন। এই জন্য তখন পার্বতী দেবীকে বলছেন, নারায়ণা পরাভক্ত নকুতচ্চ ন বিভ্রতি, স্বর্গ অপবর্গ নরকেশু অপি তুল্লাত্ত দর্শিন, যারা নারায়ণ পরাভক্ত, নারায়ণ পরাণ ভক্ত, তারা স্বর্গ অপবর্গ তারা স্বর্গে যেতেও ভয় পায় না, তারা মুক্তি লাভ করে ভয় পায় না, নরকে এমনকি তারা নরকে যেতেও ভয় পায় না। তাদের কাছে সবই সমান, স্বর্গ নরক আর মুক্তি সব সমান তাদের কাছে, তাদের কিছু যায় আসে না, তারা মুক্ত পুরুষ, তারা ভগবানের কাছে সবসময় রয়েছে, তাদের স্বর্গের ভয় নরকের ভয় অসুরের ভয় তার কিছুই নাই। তাই এই চিত্রকেতু ছিলেন বিত্রাসু, বিত্রাসু রূপে জন্মগ্রহণ করলেন, তিনি ইচ্ছা করলে মুষ্টির মধ্যে ধরে ইন্দ্রকে খেয়ে ফেলতে পারতেন, এত বড় অসুখ ছিল, কিন্তু মন্ত্র ভুল হওয়ার জন্য। এই জন্য আমাদের যখন মন্ত্র উচ্চারণ করা হবে সঠিকভাবে যেন আমরা মন্ত্রটা উচ্চারণ করি, কিন্তু এটা স্মার্ত মন্ত্র, কাউকে ক্ষতি করার জন্য এই মন্ত্রে বেশি করে ভুল হয় হলে বিপদ আছে। কিন্তু যদি অনেক সময় ভগবানের ফেভারেবল হয়, ভগবানের সুখের জন্য কোনো মন্ত্র যদি একটু ভুল হয় তাতে কোনো দোষ নাই। কেন কিরকম দোষ নাই শুদ্ধ নয়, কিন্তু যে ধীর ব্যক্তি পণ্ডিত ব্যক্তি কি বলেন ওম বিষ্ণবে নমঃ, ওটা শুদ্ধ আছে। কিন্তু ভগবানের কাছে দুটোই সমান, ভগবান চিন্তা করেন কি দুজনেই আমাকে প্রণাম করছে, যে বিষ্ণায় নম বলছে ও প্রণাম করছে, আর যে ওম বিষ্ণবে নম বলছে ও প্রণাম করছে, দুজনে প্রণাম করছে, ভগবান সবাইকে স্মরণ আশীর্বাদ করেন। এই জন্য যেখানে উভয় হস্ত সমপূর্ণ ভাবগ্রাহী জনতা, দুটোই একই রকম পূর্ণ, কেন না ভগবান হৃদয়ের ভাবটা গ্রহণ করছে, কি নিয়ে আমরা ভগবানকে পূজা করছি সেইটা ভাবটা গ্রহণ করেন ভাবগ্রাহী জনতা। এই জন্য সামান্য ভুল ত্রুটি হলেও আমরা প্রথমে ভগবানের লাস্টে কি করি, আমরা পূজার শেষে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, ক্ষমার মন্ত্রটা কি অঙ্গহীনাম ক্রিয়াহীনাম বিধিহীনাম চায়াত ভবেন অস্তু তা সর্বমসিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত যৎকিঞ্চিত বৈগুণ্যম জাতম তৎ দোষ পোষ মানস শ্রীকৃষ্ণ স্মরণ করে। ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো ভুল ত্রুটি হলে, অনেক মূল মূল মন্ত্রে ভুল হতে পারে, উপাচার নিবেদনে ভুল হতে পারে, তা আপনি কৃপা করে খাওয়ান, আমি আপনাকে স্মরণ করি, তাহলে ভগবান সেটা সংশোধন করে দেবেন। আগামীকাল আমরা আলোচনা করব ষোড়শ উপাচার, আমরা আলোচনা করলাম ও মন্ত্র শুদ্ধি, মূর্তি শুদ্ধি, মূর্তি শুদ্ধিটা কি আমি বিগ্রহ বিগ্রহ আছে চিন্ময় আমি কি করে শুদ্ধ করব, মূর্তি শুদ্ধি হয় না এরকম না। আমার ভগবান প্রতিদিন যখন সিঙ্গার করা হয়, ভগবানের কপালে চন্দন দেওয়া হয়, ভগবানের চরণে চন্দন তুলসী দেওয়া হয়, পূজা করার আগে স্নান করানোর আগে ভিজা তুলো দিয়ে ভিজা কাপড় দিয়ে কপালের যে তুলসী চন্দন চরণের তুলসী চন্দন ওগুলি মুছে দিয়ে তারপর আবার স্নান করাতে হবে, এটাকে মূর্তি শুদ্ধি বলা হয়, এটা প্রতিজ্ঞার করতে হয়। গলার অন্য দিনের মালা সেগুলি তুলে নিতে হবে, জামা কাপড় অলঙ্কার খুলে সবকিছু মূলে সে দিতে হবে, সেটা হচ্ছে মূর্তি শুদ্ধি। এইভাবে ভগবানকে পরবর্তীতে ষোড়শ উপচারে পূজা করা হয়, ষোড়শ উপচার কিভাবে পূজা করা হয় আগামীকাল দেখা আমি দেখিয়ে দেবো, গলা আটকে যাচ্ছে সর্দি কারণে হয়তো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী গোবিন্দায় কি শ্রী প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল, বঞ্চা কল্প তরুপস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার জন্য প্রসাদ আছে, হরে কৃষ্ণ।